بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أمرا ولله الحمد গত প্রায় দুই সপ্তাহ পরে আবারও ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শরহুস সুন্নাহ এবং শেখ এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করছেন সেই গ্রন্থ থেকে আমরা শুরু করছি। আজকে এই গ্রন্থের সাত নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। أسأل الله سبحانه وتعالى التوفيق والسدد شات نمبر پوائنٹ امام بربہاری رحمہ اللہ جے بشوٹی بولے چن شتا ہوت چے وحذر صغار المحدثات من الأمور فإن صغار البدع تعود حتى تصير كبارا وكذلك كل بدعة أحدثت في هذه الأمة كان أولها صغيرا يشبه الحق فاغتر بذلك من دخل فيها ثم لم يستطع الخروج منها فعزمت وصارت دينا يدان بها فخالف الصراط المستقيم فخرج من الإسلام ارتوت سے جے تمرا چھوٹو چھوٹو نبو আবিষ্কৃত বিষয় যেগুলো বিদআত গুলো থেকে বেঁচে থাকো সাবধান থেকো কারণ যখন ছোট বিদআতই বারবার করা হয় তখন এক পর্যায়ে এটা বড় হয়ে যায় বড় আকার ধারণ করে নেয়। এভাবেই প্রত্যেকটা বিদআত শুরুতে কিন্তু এগুলা এই উম্মতের মধ্যে যত সব বিদআত দেখা দিয়েছে এই বিদআতগুলো শুরুতে এগুলা খুব ছোট আকারেই ছিল যেটা অনেকটা সত্যের মতোই মনে হতো যে এটা হক। আর এগুলো এইভাবে ছোট আকারেই শুরু হচ্ছে, মানুষ এগুলোকে মনে করছে এটা হকের অনুরূপই ছিল, আর তা দেখে মানুষ প্রতারিত হয়েছে এবং ওই বিদআতগুলো মানুষ চর্চা শুরু করছে। কিন্তু যখন একবার ওই বিদআত চর্চা করতে শুরু করলো ثُمَّ لَمْ يَسْتَطِعُ الْخُرُوجَ مِنْهَا এরপরে সেটাকে সেইখান থেকে আর ওই বেদাঁত থেকে আর বেরিয়ে আসতে পারেনি। এইভাবে যখন তাদের চর্চা বেদাঁতের চর্চা যখন অব্যাহত থাকলো ফাজুমাত বেদাঁত এটা বড় হয়ে গেল এবং এটা এই বেদাঁতটাই একসময় তাদের কাছে দিন হয়ে গেল, যেটাকে তারা দিন মনে করে পালন করতে শুরু করে। আর এভাবেই তারা সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করতে শুরু করে এবং ইসলাম থেকে ইসলাম বহির্ভূত হয়ে যায়। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর সাবধান বাণী। এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন যে বিদআতের এটা ছোট হোক বড় হোক, বিদআতের বিষয়ে কিন্তু অবজ্ঞা করা, এটার প্রতি উদাসীনতা প্রদর্শন করা বা এটাকে ছোট মনে করো না, কারণ ছোট বিদআতই যদি এটাকে অবজ্ঞা করা হয়, মানে এটাকে যদি এটার বিষয়ে যদি সতর্ক না থাকা হয় তাহলে এটাই আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং এই বিদআতের সাথে আরেকটা বিদআত এসে মিলিত হবে। এটাই হচ্ছে বিদআতের ক্ষতির দিকটা। এটি একটা বিদআত হয়তো ছোট একটা বিদআত শুরু করা হলো, প্রথমে দেখতে মনে হলো যে না এটা এমন কিছু না, এটা তো প্রায় সত্যের মতোই মনে হচ্ছে। তো যখন এই বিদআতের বিষয়ে সতর্ক না থাকা হবে, এই বিদআত থেকে বেঁচে থাকা না যাবে, যদি কেউ বেঁচে না থাকে তাহলে দেখা যাবে সে ওই বিদআতটা চর্চা করতে শুরু করছে এবং একটা বিদআতের সাথে এসে আরেকটা বিদআতে সে মিলিত হয়েছে। হ্যাঁ, এইভাবেই একটা বিরাট আকার ধারণ করে নেয় এক সময়। আর এটাই হচ্ছে বিদআতের একটা বৈশিষ্ট্য। একটা বিদআত যখন কেউ শুরু করে তখন ওই বিদআতের জের ধরে আরেকটা বিদআত একটার পিছনে আরেকটা একটার পিছনে আরেকটা চলে আসতে থাকে। কারণ বিদআতের দরজা যখন খুলে দেওয়া হয় তখন এটা বাড়তেই থাকে। সুতরাং বিদআত সেটা ছোট হোক বড় হোক সে বিষয়ে কোনো ধরনের উদাসীনতা অসতর্কতা এটা গ্রহণযোগ্য না। একদম ছোটোখাটো একটা বিদআত যদি হয় তাহলে এর থেকে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় আমরা মনে করি যে এই বিদআতটা এটা এমন কিছু না, হ্যাঁ এটা এমন কিছু না, একটা ছোট্ট বিষয়, এটা করলে দিনের তেমন কোনো ক্ষতি হবে না, এটা তো দিনের মতোই মনে হচ্ছে। হ্যাঁ এইটুকু মনে করেই যদি যদি কোনো বেদাতের প্রতি এই মনোভাবকে উপোষণ করে তাহলে দেখা যাবে যে একসময় ওই লোক একটা বড় বেদাতের মধ্যে এবং অনেকগুলো বেদাত অনুসরণ এবং চর্চা করতে শুরু করবে। বেদাতের দরজা সেটা যদি একটুখানি ফাঁক করে দেয়া হয় তাহলে সেটাকে আর এই দরজা বন্ধ করা এটা কঠিন হয়ে দাঁড়ায়। অনেকগুলো ওই ফাঁক দিয়ে অনেকগুলো বিদআত এসে ঢুকতে থাকে, ওই লোকটা দেখা যাবে যে একটার পর আরেকটা বিদআত চর্চা করতেছে। হ্যাঁ এবং একসময় তার কাছে তার সামনে বিদআতের দরজা একদম পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে এবং সে মনে করবে যে এই বিদআতটাই হচ্ছে দিন। সুতরাং বিদআতের বিষয়ে সেটা যে কোনো ধরনের বিদআত হোক, মানে বিদআফি দিন যদি হয় তাহলে ছোট হোক বড় হোক, এটা হকের মতো মনে হোক, হ্যাঁ ইবাদতের মতো মনে হোক কিংবা নাই হোক, যাই হোক এটার ব্যাপারে কোনো উদাসীনতা কোনো খামখেয়ালি কিংবা এটার বিষয়ে কোনো অসতর্কতা করা যাবে না, প্রদর্শন করা যাবে না। এটা বলা যাবে না এই বিদআতটা হচ্ছে একটা ছোট একটা বিদআত, এতে কোনো ক্ষতি নেই, এই রকম কথা বলা যাবে না। কারণ বিদআতটা হচ্ছে অঙ্গারের ন্যায়, বিদআতটা হচ্ছে জ্বলন্ত অঙ্গারের ন্যায়। জ্বলন্ত অঙ্গার যদি একটা ছোট্ট টুকরাও হয়, জ্বলন্ত অঙ্গারের একটা ছোট টুকরাও হয় আর এটাকে যদি এভাবে ছেড়ে যায়, এটা ছোট্ট একটা অঙ্গার, এটাতে এমন কোনো ক্ষতি হবে না, যদি এইটাকে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে সেই অঙ্গার থেকেই অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়েছে এবং এর দ্বারা সমস্ত ঘর বাড়ি পুড়ে সারখার হয়ে যাবে। হ্যাঁ মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সারখার হয়ে যাবে, অথবা একটা একটা গ্রাম নিশ্চিহ্ন করে দিতে পারে ওই অঙ্গারকে যদি তুচ্ছ মনে করা হয়। এজন্য বলা হয় যে মুআযামুন নারি মিন মুস্তাসখারি শারারি, অগ্নিস্ফুলিঙ্গকে ছোট মনে করার কারণেই বেশিরভাগ অগ্নিকাণ্ড বড় বড় অগ্নিকাণ্ডগুলো গড়ে থাকে। ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গকে যদি এটা ওই সময় যদি এটাকে নিভিয়ে দেওয়া যায় তাহলে আর বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত অগ্নিকাণ্ড ঘটবে না। আর যদি বলা হয় যে না এটা একটা ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গ থাকে, এটা এমনিতেই হয়তো চলে যাবে বা নিভে যাবে, হ্যাঁ তাহলে দেখা যাবে যে ওই অগ্নি ওই ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই একটা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গেছে, যাতে করে হয়তো একটা একটা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বড় বড় মার্কেট কিংবা একটা একটা পাড়া মহল্লাই পুরা কি হয়ে যাচ্ছে, জলে সারখার হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে বিদআত বিদআতের উদাহরণ হইল এইভাবে একটা জ্বলন্ত অঙ্গারের ন্যায়। এটা যদি ছোট্ট একটা টুকরাও হয়, ছোট্ট একটা বিদআত হয়, এটার ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা গ্রহণযোগ্য না, কোনো ধরনের যে এইটার বিষয়ে কোনো ছাড় দেয়া যে এটা থাক এটা কোনো অসুবিধা নেই, এই বিদআতে এমন কিছু আসে যায় না, এটা ছোট্ট একটা বিষয়। এই ধরনের খামখেয়ালিপনা বিদআতের ব্যাপারে এই ধরনের বিশেষ করে এই ধরনের উদাসীনতা প্রদর্শন করা যাবে না। কারণ যদি আপনি এরূপ করেন তাহলে দেখা যাবে যে একটা বিদআত চর্চা শুরু হয়েছে যে এটা হয়তো ছোটই, কিন্তু বিদআত বিদআতকেই টানে, বিদআত বিদআতকেই টানে। যেভাবে একজন লোক যখন সুন্নার অনুসরণ করবে, একটা সুন্না যখন সে অনুসরণ করবে, তো ওই সুন্নতের মহাব্বা তার অন্তরের মধ্যে যখন সে সুন্নতের স্বাদ যখন পাবে, তখন সে খুঁজবে যে আরেকটা সুন্না, আরেকটা সুন্না, আরেকটা সুন্না। এভাবেই একজন লোক সুন্নতের অনুসারী হয়ে যায়। ঠিক তেমনিভাবে এর বিপরীত, যখন কোনো লোক একটা বিদআত চর্চা শুরু করবে, তখন প্রথমত বলবে যে না, এটা এমন কিছু না, এটাতে এতে এমন কোনো ক্ষতি নেই, করা যেতে পারে, সমাজ বিবেচনায় বা পরিবেশের বিবেচনায় ঠিক আছে, এটা কোনো বিষয় না, করে নেই। হ্যাঁ, তো দেখা যাবে যে এর পিছনেই ওই একটা করার কারণেই আস্তে আস্তে এই বিদআতের প্রতি তার একটা আকর্ষণ তার মনের মধ্যে তৈরি হবে এবং সে একটার পর একটা বিদআত চর্চা করতে শুরু করবে। এক পর্যায়ে দেখা যাবে যে যে বিদআতটা সে চর্চা করতে শুরু করছে এবং যে সে যে কাজগুলো শুরু করছে এগুলোকে সে দিন মনে করতেছে। হ্যাঁ, এবং যখন সে বিদআতকে অর্থাৎ ইসলাম বহির্ভূত বিষয়গুলোকে যখন সে দিন মনে করবে, ইসলাম বলে মনে করবে, তখনই সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। কারণ সে বেদিনি এবং বদ্দিনি, বদ্দিন বদ্দিনি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে সে দিন মনে করে চর্চা করতেছে। সুতরাং প্রকৃত দিন তার থেকে চলে যাচ্ছে, সে ইসলাম বহির্ভূত হয়ে পড়বে। এটা যেমন আমাদের আমাদের সমাজে আমরা অনেক সময় প্রায় দেখা যায় যে অনেক ছোট বিদআতগুলো, এবং এটা মুসলিম উম্মার মধ্যে যে বিদআত, যখন বিদআতের সূত্রপাতটা এভাবেই হচ্ছে, একসাথে কিন্তু কোনো বড় বিদআত শুরু হয়নি, এটা ছোট ছোট প্রথমে ছোট বিষয়গুলো দিয়েই শুরু হয়েছে এবং প্রত্যেকটা বিদআত শুরুতে কিন্তু ছোটই ছিল। হ্যাঁ, যেটা মনে হতো যে এটা হকের অনুরূপ। যেমন আমরা অনেক সময় কেউ হয়তো নতুন একটা দোকান ওপেন করলো, কিংবা নতুন একটা বাড়ি করলো, হুজুরদেরকে দাওয়াত দেওয়া হোক, কিছু সালাত সালাম পড়া হোক বা কিছু কোরআনে কেরিম তিলাওয়াত করা হোক, হুজুররা দোয়া করবেন, বাস এই ঘরের মধ্যে খায়ের এবং বারাকা আসবে। বাহ্যিকভাবে দেখা যায় এটা কোনো বিষয় না, এটা কি, এতে কোনো ক্ষতির কিছু নেই, এটা কি ক্ষতি আছে, ক্ষতির কিছু নেই, এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে। এইটুকু মনে করে যদি কেউ এটা চর্চা করতে শুরু করে, তাহলে সে কী করবে, বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেল, পড়ে গেল। সে একটা বিদআত চর্চা করলো এবং সে বিদআতের দরজা ফাঁক করে দিল। হ্যাঁ, বিষয়টাকে মনে হচ্ছে বাহ্যিকভাবে যে এটা কি, এটা খায়ের এবং বারাকার জন্য দোয়া, একটা নতুন কিছু শুরু করছে, কিন্তু এরূপ কোনো কাজ করার আগে প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, জেনে নেওয়া আবশ্যক যে এইভাবে কোনো নতুন গৃহের উদ্বোধন কিংবা নতুন দোকানের উদ্বোধন সালাফে সালেহিনরা করছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা। আমার কাছে বিষয়টা যত ভালো মনেই হোক, যত ভালো বলে মনে হোক যে হুজুররা আসবেন, দোয়া করবেন, কোরআনে কারিম তিলাওয়াত হবে, কিন্তু প্রশ্ন হলো যে এই কাজটুকু বা এই ধরনের যে কোনো কাজ করার আগে প্রত্যেক মুসলমানকে জেনে নিতে হবে, হাল ফাআলা যালিকা আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ফাআলা যালিক আস-সালাফ আস-সালেহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করেছেন কিনা, সালাফে সালেহিনরা এরূপ কাজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আমরা করব, আর যদি না করে থাকেন তাহলে এটাকে আমরা যত নিজেদের নিজের দৃষ্টিতে এটা আমার কাছে যত ভালো মনেই হোক না কেন, হ্যাঁ, এর মধ্যে যদি আমি কোনো অনিষ্ট নাও দেখি, তারপরেও এটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এবং এটি হচ্ছে আমাদের দিন, আমাদের দিন হচ্ছে ইত্তিবা, আমাদের দিন ইবতিদা না, আমাদের দিন হচ্ছে অনুসরণ, আমাদের কাজ হলো কেবল অনুসরণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনের অনুসরণ করব, বাস। এটি হচ্ছে আমাদের কাজ, অনুসরণ। আমাদের কাজ উদ্ভাবন না, ইবতিদা না, নতুন কিছু করতে যাব না, এটা আমাদের দিন না। সুতরাং ছোটই হোক, আমার কাছে ভালো মনেই হোক, আমি যদিও মনে করি এর মধ্যে কোনো অনিষ্ট নেই। আপনারা জানেন যে একদল লোক যখন মসজিদের মধ্যে বসে এই বিভিন্ন হালাকাবন্দি হয়ে তসবি তাহলিল করতেছিল এই কিয়ের মধ্যে, কিছু পাথর, পাথরের মধ্যে পাথর সংগ্রহ করে তসবিহ গুনতেছে। হ্যাঁ, তো এই খবর যখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, তখন তিনি গিয়ে ওইখানে তাদেরকে ঝাড়ে দিলেন। এই কী অবস্থা! এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় তার থালা বাসনগুলো পুরাতন হয়ে যায়নি, আর তোমরা এরূপ কী শুরু করছো? এর উত্তরে তারা বললেন যে ইয়া আব্দুর রহমান, আমরা তো এমন কিছু খারাপ কিছু করতেছি না, আমরা এখানে আল্লাহর তসবি তাহমিদ তাহলিল করতেছি, এখানে খারাপের কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এর থেকে খারাপ কাজ আর কি? যে কাজটুকু যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তোমরা সেটাকে করছো ভালো মনে করে, এর থেকে খারাপ আর কি হতে পারে? আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। এবং এদের অনেকেই পরবর্তীতে দেখা গেছে যে তারা বিভ্রান্তির মধ্যে নিপতিত হয়েছেন। সুতরাং এখানে বাহ্যিকভাবে কি দেখা গেল, যে ওই লোকেরা তারা তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা তো আসলে খারাপ কিছু না, এগুলা খারাপ কিছু না, কিন্তু এরপরেও কেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দিলেন, তাদের এই বিষয়টাকে প্রত্যাখ্যান করলেন? কারণ হলো বিদআতের দরজা বন্ধ করে দেয়া, যদি একটু ফাঁক করে দেয়া হয় ওই ফাঁকে দিয়েই কিন্তু পরবর্তীতে কি পোড়া বন্যার পানি ঢুকে যাবে। যদি বাদ একটু কি করে দেয়া হয়, ভেঙ্গে দেয়া হয়, তাহলে পরবর্তীতে দেখা যায় যে ওই একটু ভেঙ্গে দেওয়ার কারণেই পুরা শহর তলিয়ে যায়। সুতরাং বিদআতের বাদ কখনো ভাঙ্গা যাবে না, বিদআতের দরজা কখনো ফাঁক করে দেওয়া যাবে না, যে একটু সামান্য এতে কি হলো না এটা বলা যাবে না, কখনো না। পুরোপুরি টাইট দিয়ে রাখতে হবে দরজা, পুরো বন্ধ রাখতে হবে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু যখন একজন লোককে দেখলেন যে তুলুয়ে শামসের পরে, সূর্য উদয়ের পরে একাধিক রুকু করে তিনি সালাত আদায় করতেছেন, তো তিনি তাকে নিষেধ করলেন যে তুমি আরূপ করো না। যখন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু তাকে নিষেধ করলেন, তখন লোকটা বলল যে আবু মুহাম্মদ, আমাকে কি আল্লাহ আমার এই সালাতের জন্য আদাব দেবেন? তো ইবনুল মুসাইয়্যিব বললেন যে না, তোমাকে সালাতের জন্য আদাব দেয়া হবে না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফি সুন্নাহ, সুন্নার খেলাফ করতেছো, কাজ করতেছো, সে কারণেই তোমাকে আদাব দেয়া হবে। সুন্নার খেলাফ করতেছো, সুন্না বিরোধী কাজ করতেছো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদা যেভাবে সালাত আদায় করছেন তুমি সেভাবে করছো না, তুমি সুন্নার খেলাফ করছো, সে কারণেই তোমাকে আদাব দেয়া হবে। সুতরাং ছোট হোক বড় হোক, কোনোভাবেই বিদআতকে কোনো সুযোগ দেওয়া যাবে না। বেদাতের ব্যাপারে কোনো ধরনের নম্রতা, কোনো ধরনের উদাসীনতা, কোনো ধরনের খামখেয়ালিপনা, অসতর্কতা প্রদর্শন করা যাবে না, কারণ ওই একটু ফাঁক করে দিলেই বন্যার পানির মতো পুরো শহর ওইটা ভাসিয়ে নেবে, পুরো বাদ ভেঙে যাবে, এটাকে আর ঠেকান যাবে না। তো সুতরাং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন ফালা ইউতাহাওয়ান বিহা, বিদআতের ব্যাপারে কোনো রকমের উদাসীনতা দেখানো যাবে না, বরং বিদআতের বাব দরজা একেবারে কমপ্লিটলি বন্ধ রাখতে হবে। আর সেই নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নব আবিষ্কৃত বিষয় থেকে অর্থাৎ বিদআত থেকে তোমরা সাবধান থেকো, বেঁচে থাকো। ইয়াকুম এটা কি? তাহজির, সতর্কবাণী, ইয়াকুম ও মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান থেকো, বেঁচে থাকো নব আবিষ্কৃত বিষয় থেকে। এখানে মুহদাসাতিল উমুর এই যে কথাটা বলা হয়েছে, নব আবিষ্কৃত বিষয় এটা সাধারণভাবে বলা হয়েছে, সেই নব আবিষ্কৃত বিষয় এটা ছোট হোক অথবা বড় হোক, এখানে এরূপ কিছু বলা হয়নি। ইয়াকুম ও মুহদাসাতিল উমুর সগীরা অথবা ইয়াকুম ও মুহদাসাতিল উমুর কবীরা, ইয়াকুম ও মুহদাসাতিল উমুর জেনারেলি বলা হয়েছে। নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো, সাবধান থেকো, এটা ছোট হোক অথবা বড় হোক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কিংবা বড় কোনো ইস্তিসনা করেননি, আলাদা করে বলেননি। সুতরাং তার এই যে নিষেধাজ্ঞা বা এই সতর্কবাণী সর্বপ্রকার বিদআত থেকে, বিদআতের ক্ষেত্রে এই সতর্কবাণী প্রযোজ্য। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, শাররাল উমুরি মুহদাসাতুহা যখন বলা হলো যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে মুহদাসাত, দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে নিকৃষ্ট বিষয়, এখানেও কিন্তু বলা হয়নি শাররাল উমুর মুহদাসাত মিনা কিবারুল মুহদাসাত অথবা সিগারুল মুহদাসাত, এরকম কিছু বলা হয়নি। শাররাল উমুরি মুহদাসাতুহা জেনারেলি বলা হয়েছে যে নব আবিষ্কৃত বিষয় সবগুলো, সেটা ছোট হোক অথবা বড় হোক। তো সুতরাং ছোট বড় সবগুলো থেকেই আমাদের, সব রকম বিদআত থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। এই উম্মতের মধ্যে যত সব বিদআত দেখা দিয়েছে এটা শুরুতে কিন্তু ছোটই ছিল, ইয়াশবিহুল হাব, যেটা দেখতে সত্যের মতোই মনে হতো, আর এই এতে করেই মানুষজন কী হয়েছে, প্রতারিত হয়েছে। হ্যাঁ, আর প্রতারিত হয়ে ওই ওই বিদআতটাকে তারা গ্রহণ করছে, পরবর্তীতে এটা থেকে আর বের হতে পারেনি। এই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে যত সব ফিতনা উম্মতের মধ্যে যেসব ফিতনা দেখা দিয়েছে মুসলিম উম্মার মধ্যে, সেই ফিতনাগুলো শুরু হওয়ার পিছনে কারণ ছিল আত-তাসাহুল মা আহলিল ইফসাদ, আহলুল ইফসাদ যারা দীনকে বিনষ্টকারী যারা, তাদের ব্যাপারে উদাসীনতা। দীনের মধ্যে, এই উম্মার মধ্যে প্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছিল সেই ফিতনা সৃষ্টির কারণটা ছিল কি, যারা দীনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে সেই ফাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে উদাসীনতা, তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিংবা তাদের ব্যাপারে সতর্ক না থাকার কারণেই এই উম্মতের মধ্যে ফিতনার সূত্রপাত হয়েছে। আর এই ফাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে অসতর্কতার কারণে কিংবা তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে এই ফাসাদ সৃষ্টিকারীরা জমিনকে, পৃথিবীতে ফাসাদ দিয়ে এটাকে ভর্তি করে দিছে, এবং যুবক এবং সাধারণ মানুষ যারা আওয়ামুন্নাস, তাদের দিমাগকে, তাদের মস্তিষ্ককে যত ধরনের এই অনিষ্ট বা যত ধরনের মন্দ আছে মন্দ দিয়ে ভরপুর করে দিছে, আর এতে করে ইসলামের মধ্যে বিভিন্ন রকম ফিতনার তৈরি হয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে এই উম্মতের মধ্যে ফিতনা, প্রথম যে ফিতনা তৈরি হলো, ফিতনার শুরু সূত্রপাতটা কীভাবে হলো, যে আহলুল ইফসাদ যারা, যারা দিনের মধ্যে দিনকে বিনষ্ট করতে চায় এইভাবে বিভিন্ন ধরনের বিদআত নব আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে অ্যাড করে সংযুক্ত করে যারা সুন্নাকে প্রত্যাখ্যান করে সুন্নার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে যারা নব আবিষ্কৃত নিজেদের রায় কিয়াস এসব কিয়াসের ভিত্তিতে বা নিজেরা সুন্দর মনে করতেছে ভালো মনে করতেছে এই মনে করে দিনের মধ্যে যেসব ফাসাদ তৈরি করেছে সেই ফাসাদ তৈরিকারীদের বিষয়ে মুসলমানদের অবজ্ঞা তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়া তাদের বিরুদ্ধে কিংবা তাদের এই ফাসাদের ব্যাপারে সতর্ক না থাকার কারণেই কিন্তু উম্মতে মুসলিমার মধ্যে ফিতনার সূত্রপাত হয়। ফাসাদ সৃষ্টিকারীরা অনায়াসে তাদের এই যে বিশৃঙ্খল এবং অনিষ্টের কাজগুলো তারা অনায়াসে চালিয়ে যায়। তারা মুসলমান যুবকদের এবং সাধারণ আওয়ামুন্নাস যারা সাধারণ মানুষের মন মস্তিষ্ককে তারা বাতিল দিয়ে ভর্তি করতে থাকে ভরপুর করতে থাকে। আর এইভাবে যখন তারা একটা একদল লোক তৈরি করে নেয় মুসলমানদের মধ্যে হতে এমন একদল লোক যে যাদের মন মস্তিষ্কে হকের পরিবর্তে বাতিল সুন্নার পরিবর্তে বিদআহ এবং ইসলাহের পরিবর্তে যাদের মধ্যে ফাসাদের মন মানসিকতা মানে একদম মন মানসিকতায় যারা পরিপূর্ণ হয়ে যায় এই ধরনের একদল লোক যখন দেখা দেয় মুসলিম উম্মার মধ্যে তখনই কি হয় ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয়। তো এই ফিতনা তৈরি কেন হলো? ওই যে শুরুতেই যদি এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারীদের দিনকে বিনষ্টকারীদের বিষয়ে যদি মুসলমানরা সতর্ক থাকতেন এবং তাদের বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপ নিতেন তাহলে কিন্তু ওই ফিতনা তৈরি হতো না। প্রথমে বলা হয়েছে ঠিক আছে ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করি। আনালা আলুমুল মুস্তাবিদা ইদা তাআন্নাত আও তাআদ্দা এ তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি এইটুকু বলা যাবে না। তাদের ব্যাপারে আপনার চোখের সামনে কেউ বিদআত সৃষ্টি করতেছে বিদআত চর্চা করতেছে বিদআতের প্রচার প্রসার করতেছে অথচ আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না তাহলে এই কাজটুকু গ্রহণযোগ্য না, এটা এটা ঠিক না। এতে করেই ফিতনা সৃষ্টি হয় এবং ফাসাদ সৃষ্টিকারীরা তারা অনায়াসে আরও বেশি তাদের ফাসাদকে স্প্রেড করতে পারে সমাজে, তাদের বিদআত খুরাফাতগুলোকে আরও বেশি প্রচলিত করতে পারে এই সুযোগ পেয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিকলবিহি ফলিয়ুগাইয়িরহু মুনকার দেখলে সেটাকে তাগইর করতে হবে এবং তাগইরের যে তিনটা পথ যেটা দ্বারা সম্ভব হবে সেভাবেই করতে হবে। কিন্তু কোনোভাবেই এই মুনকার সৃষ্টিকারীদের ফাসাদ সৃষ্টিকারীদের বিদআত সৃষ্টিকারীদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না যে না তারা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করি। যেমন আমাদের সমাজে আপনারা আপনাদের চোখের সামনে আমরা যে বাস্তবতাটা প্রত্যক্ষ করছি বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম সমাজে কেউ তাদের খানকা নিয়ে বসে আছে যে এখানে আমাদের জিকির ফিকির নিয়ে আমরা আছি, কেউ আছে তাদের যে আমরা আমাদের কাজটুকু আমরা করি, কেউ তাদের মসজিদ নিয়ে কেউ তাদের মাদ্রাসা নিয়ে মানে প্রত্যেকেই আছে এবং অন্যদের ব্যাপারে কি উদাসীন। অন্যদের ব্যাপারে উদাসীন এতে করেই মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। কেউ বলতেছে আমরা আমর বিল মারুফ করি নাহি আনিল মুনকারের দরকার নেই কারণ আমর বিল মারুফ হলেই বাস চলবে। আজীব আজীব থিওরি অথচ এই উম্মতের দায়িত্ব কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার উত্তম জাতি কাজ হলো তোমাদের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। কিন্তু তারা বলতেছে যে নাহি আনিল মুনকারের দরকার নেই, আমর বিল মারুফ। হ্যাঁ, একজন লোক সালাত পড়লো, আমরা যদি বলি ভাই আমরা সালাত পড়ি, হ্যাঁ তো সালাত পরিত্যাগ করো না, ওইটা আর বলার দরকার নেই, লোকটা সালাত পড়ে নিলেই হলো বাস। তাহলে আপনি কি, এদের প্রতি আমাদের প্রশ্ন হলো, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে দিন বেশি বুঝলেন? তাহলে তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধমূলক কোনো আয়াত নাজিল করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে নিষেধ সূচক কোনো কিছু থাকতো না, সব আমর বিল মারুফ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকারের কী দরকার, যে আমর বিল মারুফ হলে তো হলো। হ্যাঁ ভাই রোজা রাখি, একজন লোক রোজা রাখলেই তো হলো, তাকে আর রোজা ছেড়ো না এটুকু বলার দরকার কি? হ্যাঁ, বেশ সুন্দর যুক্তি তর্ক দিয়ে এটা উপস্থাপন করা হয় এবং অনেকে মনে করে যে না এটি এটি তো সালাত হলে তো হলে হয়ে গেল। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আআনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন, তোমরা কি বেশি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, তোমরা কি নিজেদের কি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি জ্ঞানী বলে দাবি করছো? উম্মতের মিজাজ সম্পর্কে, গতি প্রকৃতি সম্পর্কে তোমরা কি খালেকুন নাস থেকে বেশি জানো? আবার কেউ কি করলো যে না আমরা সাপ্তাহিক জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের তাসফিয়া হয়ে গেলে বাস সব ঠিক হয়ে যাবে, এই কারণে তারা জিকিরের বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করল। কেউ জিকির করতেছে আল্লাহ আল্লাহ, কেউ জিকির করতেছে হু হু, কেউ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার কেউ ওই কদমিয়া তরিকার, হ্যাঁ যে পায়ের আঙ্গুল থেকে শুরু হবে জিকির একদম মাথা পর্যন্ত উঠবে, আবার ওইখান থেকে নামবে, আবার কেউ এইখানে চাপ দিবেন ওইখানে চাপ দিবেন, শের খাফি আখফা এই সেই বিভিন্ন পদ্ধতি আবিষ্কার, যে এগুলোর মাধ্যমে তাদের উদ্দেশ্য কী? বাহ্যিক কথাটা শুনলে মনে হবে অনুরূপ যে এটা হাকের মতো, যে এই জিকিরের দ্বারা আলা বিজিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে, সুতরাং অন্তর যদি প্রশান্ত হয়ে যায় বাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বাস নাফস মুতমাইন হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই নাফসকে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বাস আর কিছু লাগবে না, সুতরাং হালকায় জিকিরের ব্যবস্থা করা হোক। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে এই জিকিরের মাধ্যমে এইভাবে তাসফিয়া করার যে নীতি বা যে রীতি বা যে পদ্ধতি আপনারা আবিষ্কার করলেন, এই 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 রীতি নীতি এই পদ্ধতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত? এই পদ্ধতি সালাফে সালেহিনরা কি অনুসরণ করছেন? অবশ্যই না। তাহলে আপনারা কি তাদের থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন যে মানুষের কালবকে কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে নাফসকে মুতমাইন বানাতে হবে, এই সম্পর্কে আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন? এ বিষয়ে আপনারা কি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন, যে আপনারা নিজস্ব একটা পথ উদ্ভাবন করলেন আর বললেন যে এর দ্বারা নাফস কী হবে মুতমাইন, নাফস মুতমাইন হয়ে গেল জান্নাতে প্রবেশ করে নিল, এটা কোথা থেকে পেলেন? তো এই যে প্রত্যেককে না ঠিক আছে, যারা খানকা নিয়ে আছে, জিকির ফিকির নিয়ে আছে, তারা জিকির হালকায় জিকির নিয়ে থাকুক, যারা ওই দাওয়াত নিয়ে আছে তারা দাওয়াত নিয়ে থাকুক, হ্যাঁ, যারা আমর বিল মারুফ নিয়ে আছে তারা শুধু আমর বিল মারুফ নিয়ে থাকুক, আর ওই যারা নাহি আনিল মুনকার নিয়ে আছে, কেউ বললো যে এত এত কিছুর দরকার নেই, হ্যাঁ, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সুলতান দ্বারা অনেক কিছু এমন অনেক কিছু হয় যেটা কোরআন দিয়ে হয় না, সুতরাং কোরআন নিয়ে আপাতত আমাদের কী করার দরকার নেই। সুলতানিয়ত কীভাবে আমাদের হাতে আসে ওইটাই চেষ্টা করা যাক, সব বাতিলের কল্লাঘাট হোক, হ্যাঁ, আর একদম আগে সুলতানিয়ত খিলাফা এটা প্রতিষ্ঠিত করে নাও, বাস সব ঠিক হয়ে যাবে। কোরআন দ্বারা অনেক কিছু হয় না যেটা সুলতান দ্বারা হয়, সুতরাং খিলাফত কায়েম করো, কীভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় ওইটা, রাষ্ট্র ক্ষমতা দখল যদি আমরা করে নিতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। সুতরাং এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে যে যা করার, হানাহানি মারামারি ফাসাদ যা করার তাই করো, হ্যাঁ, বাস ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যদি একটা কিছু হয়ে যায়, যদি আমরা ক্ষমতাটা লাভ করে নিতে পারি, তাহলে ও বাকি আহকামাতে কোরআন যেগুলো আছে ওইগুলো আমরা আল্লাহর বিধান কায়েম করে নিতে পারব। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, যদি সেটাই হতো প্রকৃত এবং যথার্থ থিওরি, তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফার দেওয়া হলো যে আপনি কি হতে চান, নাম সুবহানাল্লাহ, ঠিক আছে, হ্যালো, এক মিনিট আমাকে সময়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে, এখন ঠিক আছে নি, আমরা কোন কোন জায়গায় কি আসলে আপনি সর্বশেষ কি শুনছেন? জি আমি শুনছি আপনি, না আমি আচ্ছা না না, তো আমরা এই কথাটা ছিলাম যে কারো কেউ এই পদ্ধতি নিজে আবিষ্কার করে নিল, যে বললো যে না আমরা এই যে আমর বিল মারুফের আমাদের দরকার নেই, আমাদের কাজ হলো খিলাফা কিংবা সুলতানিয়াত কায়েম করা, সুলতানিয়াত কায়েমের মাধ্যমে আমরা সব ঠিক করে নেব, হ্যাঁ, যেখানে এবং তাদের দলিল বা তারা তাদের এই এই কথাগুলোকে এই দাবিটাকে যুক্তি করার জন্য ওই দলিলটা পেশ করে থাকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোরআনের দ্বারা এমন কিছু না হয় না যেটা সুলতানের দ্বারা হয়। সুতরাং তারা চায় যে আমাদের প্রথম কাজ হলো খিলাফা কায়েম করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং এই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যত ধরনের ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করা যায় তারা সব কিছুই করে থাকে। এবং উদ্দেশ্য তাদের এইটা যে তারা বলে থাকে, উদ্দেশ্য কী আল্লাহু আলাম, তাদের অন্তরে কী সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু তারা বলে থাকে যে আমরা যদি এতে করে অনেক লোক মারা যাচ্ছে বা অনেক কিছু হচ্ছে তাতে কিছু যায় আসে না, আমাদের উদ্দেশ্য হলো যদি আমরা কর্তৃত্বের অধিকারী হয়ে যেতে পারি, ক্ষমতা যদি আমাদের হাতে চলে আসে তাহলে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করে নেব, ব্যাস ইসলাম কায়েম হয়ে যাবে। এখন তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে যদি খিলাফত কিংবা সুলতানিয়ত লাভের মাধ্যমেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত এবং এটিই যদি হতো ইসলামের প্রকৃত এবং যথার্থ নীতি, তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলো যে তিনি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান, তখন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বান্দা নবী হওয়াকে বেছে নিলেন? আর যে কারণে আমরা শাহাদাতাইনের দ্বিতীয় অংশে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা এটুকু পাঠ করি, এটা বলি। যদি মুলুকিয়া, যদি খিলাফা বাদশাহী খেলাফত সুলতানিয়ত এইগুলোই যদি সমস্যার সমাধান হতো তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের জন্য বাদশাহ নবী হওয়াকে বেছে নিলেন না, এটাকে কেন পছন্দ করলেন না? তাহলে এই উম্মতের মুসলিম উম্মার সমস্যা সমাধানের, বিশেষ করে শুধু মুসলিম উম্মার না, ইনসানিয়তের মানবতার সমস্যা সমাধানের জন্য সমাধানের সবচেয়ে উপযুক্ত রাস্তা কী, পদ্ধতি কী, সেটা কি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা বেশি জেনে নিলেন? একথার অর্থ কি এটা হচ্ছে না যে আপনারা নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি জ্ঞানী বলে দাবি করছেন? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে প্রত্যেকেই নিজস্ব যেসব রীতি নীতি এবং পদ্ধতি আবিষ্কার করছে, আমরা তাদের ব্যাপারে আসলে উদাসীন। এই উদাসীনতার কারণেই আজকে মুসলিম উম্মা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, কারণ ওই ফাসাদ সৃষ্টিকারীদেরকে যথাযথভাবে প্রতিরোধ করা হয়নি, ওই মুনকারকে তাগয়ির করা হয়নি। ঠিক আছে, ওরা বলতেছে খেলাফতের কথা, তারা তাদের দাবি নিয়ে থাকুক। আবার কেউ বলতেছে ঠিক আছে আমরা জিকির নিয়ে আসি, আবার কেউ আছে যে না আমরা আমাদের ফিকির নিয়ে আসি, আবার কেউ যে আমরা আমাদের ওই দার্স আর কিছু তাদ্রিস নিয়ে আছি, আমরা আমাদের ধারায় কিছু দার্স আর তাদ্রিস নিয়ে থাকি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই নিজে যেটা করতেছে ওইটা নিয়েই সে খুশি। আর এই জায়গাতেই মুসলিম উম্মার মধ্যে ফিতনা এবং বিভেদ তৈরি হলো। কিন্তু যদি যখনই ওই বিষয়গুলো, এই ভাবধারাগুলো প্রত্যেকেই যখন নিজে নিজের মতো করে দিনের বিষয়ে চিন্তা করতে শুরু করলো, তখনই যদি তাদেরকে প্রতিহত করা হতো যে না আপনারা এই যেটা বলতেছেন যে আপনারা হালকায় জিকির নিয়ে থাকবেন এবং এটাই তাসফিয়ার মাধ্যম, এটা করা যাবে না। হালফা আলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতুহুল কিরাম, যদি তাদেরকে ওই সময় এই প্রশ্ন করা হতো এবং তাদেরকে যদি ওই সময় আটকে দেওয়া হতো, তাহলে আজকে তথাকথিত এইসব জিকিরবাদী যারা আছে, এই খানকাবাদী যারা আছে, যারা এই খানকার নামে জিকিরের নামে যারা শিরিক বিদাত কুফর করতেছে, এই সমস্ত লোকের উদ্ভব আজকে আমাদের সমাজে হতো না। যারা খিলাফত কায়েমের নামে, মুলুকিয়ত কায়েমের নামে, শাসন ক্ষমতা গ্রহণের নামে যারা মানে ইসলাম কায়েমের নামে যারা শাসন ক্ষমতা গ্রহণ কী করতে চায়, অর্জন করতে চায়, খেলাফত কায়েমের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে যদি ওই প্রশ্ন করা হতো যে এইটাকেই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি, এটা কি ছিল সালাফে সালেহীনের অনুসৃত নীতি, যেহেতু এটা তাদের নীতি ছিল না, অতএব তোমাদেরকে ওই পথে যেতে দেওয়া হবে না, তোমরা এখানে বন্ধ হয়ে যাও, তাদেরকে যদি প্রতিহত করা হতো, কিংবা অ্যাটলিস্ট তাদের এই খুরাফাতগুলো, তাদের এই এই যে নিজস্ব মনগড়া চিন্তাভাবনাগুলো, এটা যে বাতিল, এটা যদি আহলুল হাকরা যারা সত্য বুঝেন তারা যদি সুস্পষ্টভাবে মানুষের সামনে বিষয়গুলো উপস্থাপন করতেন, মানুষকে বলতেন যে এই সমস্ত লোকের এই ধরনের চিন্তাভাবনা এটা কি বাতিল, কিন্তু এটা কয়জন করতেছে? খুব কম সংখ্যক, কিন্তু বেশিরভাগ লোকে তাদের এই বিষয়ে না ঠিক আছে, ওরা যেটা করতে চায় ঠিক আছে, ওরা যদি তাদের প্রতি ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করতে চায়, শাসন ক্ষমতা অর্জনের মাধ্যমে, ঠিক আছে তারা তাদের প্রচেষ্টা করুক, আমরা আমাদের প্রতি চলি। যারা শুধু আমর বিল মারুফ দ্বারা দিন কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা বলতাম যে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সালাফে সালেহীনের অনুসৃত নীতি কি এটা, এটা কি আল্লাহর নির্দেশ? এবং তাদের বিষয়গুলো যদি আমরা মানুষকে যে তাদের এই চিন্তা ভাবনার মধ্যে যে যে ফাসাদ আছে, সেই ফাসাদের বিষয়গুলো যদি আমরা বিষয়ে মানুষকে সচেতন করতাম, তাহলে ফাসাদটা এত বড় আকার ধারণ করতো না। কিন্তু ওই যে প্রত্যেকেই যে ঠিক আছে, তারা তাদের প্রতি চলুক, আমরা আমাদের প্রতি চলি, এই কারণে, এই নীতি অনুসরণের কারণেই মুসলিম উম্মা স্প্লিট আপ হয়েছে, তারা বিভিন্ন ফিরকা মুতাফারিক হয়েছে, এবং মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ বিভক্তি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শেখ ফাউজান হাফিজাহুল্লাহ এখানে মূলত এই কথাটি বলতে চেয়েছেন, এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার কথা দ্বারা এই কথাটি বোঝানোর বুঝাতে চেষ্টা করেছেন যে কুল্লু বিদআহ উহদিসাত ফি হাদিহিল উম্মাহ কানা আউয়ালুহা সাগীরান ইউশবিহুল হক ফাগতারা বিযালিকা মান দাখালা ফিহা সুম্মা লাম ইস্তাতিউল খুরুজ মিনহা। কিংবা এই যে শেখ ফাউজান হাফিজাহুল্লাহ এ বিষয়ে যেটা বললেন যে আল ফিতান আউয়ালু মা হাদাসাত ফিল উম্মতি বিসাবাবিত তাসাহুল মা আহলিল ইফসাদ হাত্তা আতু ফিল আরদি ফাসাদা ওয়া গাসালু আদমিগাতাশ শাবাবি ওয়াল আওয়াম ওয়া হাশাউহা মিনাশ শাররি হাত্তা হাসালাতিল ফিতানু ফিল ইসলাম ওয়া বাইনাল মুসলিমিন কামা হুয়া মালুম। তো এই সবগুলোই কেন, এই মুসলিম উম্মার মধ্যে এই ফিতনা, এই সবগুলোই বিসাবাবিত তাগাদি আন আহলিশ শাররি ওয়া তারকিহিম হাত্তা ইস্তাফহিলাল আমরু। আহলে শার যারা, ফিতনা সৃষ্টিকারী যারা, অনিষ্ট সৃষ্টিকারী যারা, তাদের ব্যাপারে চোখ বুঝে থাকা, উদাসীনতা মূলত এই এই এর এর পিছনে দায়ী। এবং এক পর্যায়ে যখন এইভাবে তাদেরকে, এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে, আহলুস শারকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কোনো ধরনের সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয়নি, তাদেরকে প্রতিহত করা হয়নি, প্রতিরোধ করা হয়নি, এক পর্যায়ে বিষয়টা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে ফেলছে, যখন এটা কি অনেকটা নিজেদের মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, বিষয়টা বড় হয়ে গেছে। যেমন আমাদের সমাজে এখন অনেকগুলো বিদআ, এইগুলা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এখন যদি ওইগুলোকে কেউ বিদআত বলে, আপনি যদি ওইগুলোকে বিদআত বলেন তাহলে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ এইগুলোকে মনে করতেছে যে সুন্না হলে এগুলোই সুন্না, দিন হলে এইগুলোই দিন। আমি একটা ঘর করছি, বাড়ি করছি, হুজুর এনে এখানে মিলাদ শরীফ পড়াবো, এই সেই আরও অনেক কিছু, এইটাই দিন, সে মনে করতেছে এটাই দিন। কোনো দিনে বৈঠক বসছে, বাস উঠে যাওয়ার আগে সবাই মিলে হাত তুলে দোয়া হবে, এটি দিন। তো এখন এই বিষয়টাকে যদি আপনি বলেন যে এটা তো, এই যে কাজটা করলেন এটা তো বিদআত করলেন, তখন কিন্তু আপনার মার খাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। কারণ কি, ইস্তাফহালাল আমর, বিষয়টা এই পর্যায়ে এত মারাত্মক আকার ধারণ করছে, যে এখন হক বাতিলটা এমনভাবে এস্টাবলিশড হয়েছে যে এইটাকে মানুষজন লোকজন মনে করতেছে এটাই হক, আর হকটা এমনভাবে নির্বাসিত হয়েছে যে মানুষ ওইটাকে খুঁজেই পাচ্ছে না, বাতিলটাই মনে করতেছে যে এটাই হক। সুতরাং ফালাবুদ্দ মিনাল হজম ওয়া সাদ্দিল বাবি ফি হাদাল আমর, লাগাম ঠেনে ধরা, বিদআতের লাগাম ঠেনে ধরা এবং বিদআতের দরজা বন্ধ করে দেয়া, এটা কি খুবই জরুরি। এই বিদআত থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, বিদআত থেকে বাঁচার উপায়, এই বিদআত থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তবে আমরা আমাদেরকে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারেন। আর এরপরে কি কোন জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কোন জিনিসটা আমাদেরকে, কোন বিষয়টা আমাদেরকে বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারে, আল ইলমুন নাফি', বেনিফিশিয়াল নলেজ, উপকারী জ্ঞান, ইলমুল কুরআনি ওয়া সুন্নাহ, কুরআন এবং সুন্নার সঠিক জ্ঞানটাই আমাদেরকে বিদআত থেকে বেঁচে রাখতে পারে, দূরে রাখতে পারে। যার কাছে এলিম নেই সে কি করবে, তাকে দেখবেন সে সে বিদআত নিয়ে দৌড়াচ্ছে আর মনে করতেছে যে এটা কি, এটাই ভালো, কারণ সে বিদআত কি, বিদআতের পরিণতি কি এই সম্পর্কে সে জানে না। অতএব বিদআত থেকে বাঁচাতে পারে না, তবে শুধুমাত্র ওই ওই জিনিসে বাঁচাতে পারে, বিদআত থেকে বিরত রাখতে পারে যা যে বিষয়ে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তারপরে খুলাফায়ে রাশিদিনের, হিদায়তপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নার অনুসরণ, সুন্নাকে আঁকড়ে ধরেই বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারে, দূরে রাখতে পারে। তো প্রথম কথা হলো যে বিদআত থেকে যেভাবে আমরা বিদআতের আমাদের সমাজে চতুর্দিকে, মানে বিদআতের আষ্টে পৃষ্ঠে আমাদেরকে ধরেছে চতুর্দিকে বিদআত, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি, আমরা কীভাবে রক্ষা পেতে পারি? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন সর্বাগ্রে, আর এরপরে ইলমে নাফিয়াত আমাদেরকে বিদআত থেকে বিরত রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, দূরে রাখতে পারে। সেই ইলমে নাফিয়াতই কি, কিসের ইলম, বিদআত সম্পর্কে, বিদআতের পরিণতি সম্পর্কে সঠিকভাবে জানতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে জানতে হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তাহলে সুন্নতের জ্ঞান অর্জন করা, সুন্নতকে আঁকড়ে ধরা, এটা যদি সুন্নতের জ্ঞান যদি না থাকে তাহলে একজন লোক কীভাবে সুন্নাকে আঁকড়ে ধরবে, সে তো তাকে প্রথমত জানতে হবে কোনটা সুন্না কোনটা বিদআত। সুতরাং ইলম, ইলম ছাড়া বিদআত থেকে আল্লাহর পরে ইলমে নাফে মানুষকে বিদআত থেকে বিরত রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, এছাড়া বিদআত থেকে বাঁচার কোনো উপায় নেই। তো এই সুন্নাহ সম্পর্কে জানতে হলে, বিদআতের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে, তার পরিণতি সম্পর্কে জানতে হলে তাফাক্কুহ ফি দীনিল্লাহ, দীন বিষয়ে জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই, দীন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নতুবা কীভাবে জানবে একজন লোক যে কোন জিনিসটা সুন্নাহ কোনটা বিদআত, কীভাবে সে ওই সুন্নাহকে অনুসরণ করবে, চর্চা করবে, এই বিষয়গুলো জানতে হবে। এর জন্য দীনি বিষয়ের জ্ঞান অর্জন করা আবশ্যক। সালাফে সালেহিনরা এই দীনি বিষয়ে তারা অনেক বেশি জ্ঞান রাখতেন, যে কারণে বিদআত থেকে তারা অনেক বেশি দূরে ছিলেন এবং বিদআতের ব্যাপারে তারা খুবই সতর্ক ছিলেন। সালাফে সালেহিনরা কেন বিদআতের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন? কারণ তারা তাদের মধ্যে ইলমে নাফিউ ছিল, তারা কোরআন এবং সুন্নার জ্ঞান তাদের মধ্যে ছিল, ফিকহে দীন তাদের মধ্যে ছিল, তারা দীন সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, দীনে জ্ঞান তাদের মধ্যে ছিল। দীনে জ্ঞান তাদের মধ্যে থাকার কারণেই তারা বিদআতের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন, কারণ তারা জানতেন যে এই বিদআত কোন পরিণতির দিকে মানুষকে নিয়ে যাবে, এটা তারা জানতেন। সে কারণেই তারা একদম ছোটোখাটো একটা বিদআতের বিষয়ে তারা কোনো রকম ছাড় দেননি। একটা ছোটোখাটো বিদআতের ব্যাপারেও তারা ন্যূনতম ছাড় তারা দেননি। আর এই শিক্ষা পেয়েছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আপনারা জানেন যে একবার একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন যে মাশা আল্লাহ ওয়া শিত, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার প্রতিবাদ করলেন, তাকে বললেন যে না, তুমি বলো কেবল মাশা আল্লাহ ওয়াহদাহ। লোকটি কি বলছিল? যে আল্লাহ যা চান এবং আপনি যা চান। কিন্তু এই ছোট্ট কথাটার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দেননি, কারণ এর মধ্যেও শিরকের আভাস ছিল, যে কারণে সাথে সাথে তাকে কি করছেন যে না, তুমি এভাবে বলো না, তুমি বলো, অবশ্যই তুমি বলবে মাশা আল্লাহ ওয়াহদাহ, কেবল আল্লাহ যা চান। একবার একজন খাতিব এভাবে বলছিলেন, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। এই কথা যে যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করল সে হিদায়ত পেল, আর যে ব্যক্তি এই দুজনের নাফরমানি করল সে পথভ্রষ্ট হল। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বিসাল খতীব আনতা, বিসাল খতীব আনতা, কত না নিকৃষ্ট খতীব তুমি। কেন তাকে এই কথা বলা হলো? তার বলা উচিত ছিল কি, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ গাওয়া। অথবা ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাল মুবীনা। কিন্তু ওই জায়গাতে উনি দুইজনকে একত্রিত করে একই কিতে নিয়ে আসছেন, ওমাই ইয়াসিহিমা, ওমাই ইয়াসিহিমা, আর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, যখনই মুনকার দেখছেন সাথে সাথে এটাকে তাগইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যিনি এই কথাটুকু বলতেছেন উনি তো সাধারণ লোক না, তার ঈমান তার কালবের মধ্যে তো এইটুকু না, উনি বুঝতেছেন যে আল্লাহ ও তার রাসূল দুইজন সমান না। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু এরপরেও তার এই যে কথার মধ্যে, তার উচ্চারণের মধ্যে এই যে ত্রুটি, যেটা সেই ত্রুটির ব্যাপারেও ছাড় দেননি। তাকে বললেন বিসাল খতীব আনতা। অতএব কত না সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মা মাসাতুন নার, আগুনে ছোঁয়া কিছু খেলে অজু করতে হয়, এই 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 হাদিসটা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার বর্ণনা করতেছিলেন, তখন একজন লোক বলে উঠলেন যে আলা আমারতাহুম আন ইয়াতাওয়াদাউ মিনাল হামিম, তাহলে গরম পানি খেলে পরে অজু করতে হয়, আপনি এই নির্দেশ দেন না কেন? যদি আগুনে ছোঁয়া কিছু খেলে অজু করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে থাকে, তাহলে গরম পানি খেলে অজু করতে হয় সেই নির্দেশটা দেন না কেন? এই কথাটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এই তার এই কথার প্রতিবাদ জানালেন। তাকে বললেন, যাবে না আখি, ইদা হাদাসতুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাদরিব লাহুল আমসাল। যে ভাতিজা, আমি যখন তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা বর্ণনা করব তোমাকে, তখন তুমি আর কোনো উপমা দিতে যেও না, তুমি কোনো যুক্তি কিংবা কোনো কোনো দৃষ্টান্ত দিতে যেও না। ফালা তাদরিব লাহুল আমসাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, যে আদম এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সে সম্পর্কিত যে হাদিসটা, এই হাদিসটা আবু মুআবিয়া রাহিমাহুল্লাহ হারুন রশিদের মজলিসে আলোচনা করছিলেন। তো এই ইহতাজ্জা আদম ও মুসা এই আলোচনা শুনে সেখানে একজন লোক বলল যে কাইফা হাদা ওয়া বাইনা আদম ওয়া মুসা মা বাইনাহুমা, যে কীভাবে এটা হলো আদম এবং অথচ আদম এবং মুসার মধ্যে তো হাজার বছরের কি পার্থক্য। তো তারা দুজনের এই কথাবার্তা কীভাবে সংগঠিত হলো, লোকটা যখন এটুকু বলল তখন হারুন রশিদ তার প্রতি খেপে গেলেন এবং তাকে সাথে সাথে বললেন, ইউহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তু'রিদুহু বিখাইফ, উনি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন আর তুমি এটার বিরোধিতা করছো, তুমি বলছো এটা কিভাবে হলো, কিভাবে আদম এবং মুসার মধ্যে এই কথোপকথন হলো। তো আরিদহু বিখাইফ, ওই যে সাথে সাথে যখনই কোনো ফাসাদ কোনো অনিষ্ট দেখছেন সাথে সাথে তারা কি করছেন, এই দরজা বন্ধ করে দিছেন, কোনো সুযোগ দেননি। কারণ ওই সুযোগ একটু ফাঁক করলেই কিন্তু ওইদিকে কি অনেক কিছু ঢুকে পড়বে। এই কারণে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা হলো, লা তুজালিস আহলাল আহওয়া, লা তুজালিস আহলাল আহওয়া ফা ইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব। তুমি আহলুল আহওয়া যারা, আহলুল বিদআ যারা, যারা নিজের মনোপূজারি, নিজের মন যা চায় খায়েশ মতো চলে, দিন পালন করে নিজের ইচ্ছা মতো, তাদের সাথে বসো না। কারণ তাদের কাছে বসলে পড়ে এটা তোমার অন্তরকে রোগগ্রস্ত করে দেবে। আরো শক্ত কথা বলেছেন অন্য একজন তাবেঈ, তিনি বলেছেন, লা আন ইউজাবিরানি কিরাদাতুন ওয়া খানাজির আহাব্বা ইলাইয়া মিন আন ইউজাবিরানি আহাদুম মিনহুম, ইয়ানি আসহাবুল আহওয়া, যে কোনো যারা নিজের মনের ইচ্ছা অনুযায়ী দিন অনুসরণ করে, আহলুল আহওয়া যারা, মনোপূজারি যারা, আহলুল বিদআ যারা, তাদের কাছে বসা থেকে বানর এবং শুকরের কাছে বসা আমার কাছে ভালো মনে হয়। এবং ফুজাইল ইবনু আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাজলিস মা সাহিবি বিদআহ ফা ইন্নী আখাফু আন তুনজালা আলাইকুমুল লানা। সাহেবে বিদআতের, যে বিদআত চর্চা করে ওই লোকের কাছে বসো না, কারণ আমার ভয় হয় যদি তুমি তার কাছে বসো তাহলে তোমার উপরে আল্লাহ লায়নাত, আল্লাহর অভিসম্পদ বর্ষিত হবে। সুতরাং আহলুল বিদআতের ব্যাপারে, ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাদের বিদআত এবং বিদআতীদের জন্য দরজা বন্ধ রাখতে হবে। কারণ কি, যদি ফিতনা একবার ঢুকে পড়ে তাহলে ওই ফিতনা কিন্তু যুবক বৃদ্ধ সবাইকে পেয়ে বসে। ফিতনা যদি একবার দেখা দেয় তাহলে এই ফিতনা কিন্তু আলেম যারা, গায়ের আলেম যারা, সবাইকে পেয়ে বসে। কারণ বাদ যদি ভেঙে যায় তাহলে যদি যদি বন্যার পানি শহরে বা গ্রামে ঢুকে পড়ে তখন এটা কার বাড়ি, যে এটা হুজুরের বাড়ি, এই বাড়িতে বন্যা পানি তো এইটুকু বলবে না যে হুজুরের বাড়িতে ঢুকি কীভাবে, সবাইকে তলিয়ে দেবে। এই ফিতনা, ফিতনা যদি, ফিতনার আগুন যদি জ্বলে উঠে তাহলে এটা কিন্তু সবাইকে পাবে, এর দ্বারা সবাই ক্ষতিগ্রস্ত হবে, সকলেই সখী ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আগুন জ্বলার আগেই অঙ্গারকে নিভিয়ে দিতে হবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আগেই অঙ্গারকে নিভিয়ে দিতে হবে। যদিও হয়তো কোনো সময় দেখা গেল যে ফিতনা দেখা দিছে, আলেমরা বা আহলুল ইলমরা এটা থেকে কী করছেন, কোনোভাবে নিষ্কৃতি পাইছেন, তারা যদিও নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারেন, কিন্তু তাদের আহাল, তাদের আউলাদ, তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু কী হবে না, এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। তো এই বিদআতটা হচ্ছে আগুনের ন্যায়। যদি এটা শুকনা কাঠের নাগাল পায়, আগুন যদি শুকনা কাঠের নাগাল পায়, খড়কুটোর নাগাল পায়, তাহলে ইয়াসউবু ইতফা ওহা, এই আগুনকে নিবানো এটা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি প্রথমেই ওই শুরুতেই যদি পানি ছিটিয়ে দেওয়া যায়, ওইটাকে নিভিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটার তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে না। আর যখন এই 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 আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলবে, এটা যখন ছড়িয়ে যাবে, তখন এই আগুনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণে সালাফে সালেহীন রেদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবা তাবেঈন এবং তাবে তাবেঈন রেদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সময়ে তারা বিদআতকে একদম বেড়ার মধ্যে, দেয়ালের মধ্যে তারা আটকে রাখতেন, যাতে ওইখান থেকে বের হতে না পারে। বিদআত, সামান্যতম বিদআতকেও তারা ছাড় দিতেন না, বিদআতের বিষয়ে কোনো ছাড় দিতেন না। আর না দেওয়ার কারণে এই যে বিদআতের বিষয়ে তারা সতর্ক প্রহরী ছিলেন, অতন্দ্র প্রহরী, সামান্যতম বিদআতকেও তারা ছাড় দিতেন না। এবং এর কয়েকটা উদাহরণ দৃষ্টান্ত আপনাদেরকে এই যে কিছু যেটা আগে উল্লেখ করলাম, বিদআতীদের ব্যাপারে তারা কত সতর্ক থাকতেন, এই বিদআতের ব্যাপারে তাদের অতন্দ্র প্রহরা, সতর্ক প্রহরার কারণেই কোরআনে মুফাদ্দালা, যেটা সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ এবং তাবে তাবেঈনের যুগ, এই এই যুগগুলো ছিল সবচেয়ে বিদআত মুক্ত যুগ। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের প্রশংসা করেছেন, খাইরুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, খায়রুল অথবা অন্য রিওয়ায়াত যেটা, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, যে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপরে তাদের পরবর্তী যারা সেই যুগ, এরপরের পরবর্তী যুগ, এটা হচ্ছে এই এই যুগগুলো হচ্ছে উত্তম। কেন উত্তম, এই উত্তমতার পিছনে কী ছিল, তাৎপর্য কী ছিল, যে ওই যুগের লোকেরা বিদআত এবং বিদআতীদের ব্যাপারে ছিলেন খুবই সতর্ক, ওখানে তাদের যুগে বিদআত কোনো সুযোগ পায়নি। যখনই কোনো বিদআত, সামান্যতম কোনো বিদআত দেখা দিছে, সাথে সাথে তারা ওই শুরুতেই ওইটাকে একদম গলা টিপে হত্যা করছেন, যে কারণে এই উত্তম যুগগুলোতে বিদআতের ছড়াছড়ি ঘটেনি। তারা বিদআতকে কোনো রকম ছাড় দিতেন না, বিদআত সে সময় যেসব বিদআতীরা ছিল তারা আহলুল হকের, আহলুল হক বা সত্যপন্থী লোকেরা এত বেশি সজাগ এবং সতর্ক থাকার কারণে আহলুল বাতিল বা বিদআতীরা তখন লুকিয়ে থাকতো, তারা মাথা ছাড়া দিতে পারতো না, নড়াচড়া করতে পারতো না, কারণ আহলুল হকরা ছিলেন তাদের ব্যাপারে, তাদের বিদআতের ব্যাপারে খুবই সতর্ক, তারা সাথে সাথে ওইটার প্রতিকার প্রতিহত করতেন, প্রতিরোধ করতেন, মানুষকে এ বিষয়ে সচেতন করতেন, যে কারণে তারা তাদের বিদআতকে ওই সময় আহলুল বিদআরা তাদের বিদআতকে বাজারজাত করতে পারেনি, এমনকি সত্যপন্থীদের ভয়ে তারা কোনো নড়াচড়াও করতে পারেনি, তাদের কোনো প্রপাগান্ডা ঠিকভাবে চালাতে পারেনি। একদম বিড়ালের ভয়ে যেভাবে ইঁদুর গর্তের মধ্যে থাকে, ঠিক তেমনি আহলুল হকের ভয়ে তখন আহলুল বিদআরা গর্তের মধ্যে ছিল। এই কুরুনে মুফাদ্দালা উত্তম যুগ যখন শেষ হয়ে গেল, আর তখনই কিন্তু বিদআতের ব্যাপারে যে দেয়াল তৈরি করা হয়েছিল, যে সতর্ক প্রহরার ব্যবস্থা ছিল, সেই প্রহরা যখন ভেঙে গেল তখনই কিন্তু বিদআত আবার প্রচণ্ড শক্তি নিয়ে মাথা চাড়া দিয়ে উঠল আর ফিতনা শুরু হলো মুসলমানদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অবস্থায় সব সময় তার দিনকে হেফাজত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার দিনকে হেফাজত করবেনই। যতই বিদআত কিংবা বিদআতীরা তাদের প্রপাগান্ডা শুরু করুক না কেন, বিদআত যতই মারাত্মক আকার ধারণ করুক না কেন, দিনে ইসলাম এটা কি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে হেফাজত করবেনই, এই দিনকে হেফাজত করবেনই। কিন্তু যে ফিতনাটা আসবে, এই ফিতনাটা কাদের উপরে আসবে, আহলুদ্দিন যারা, যদি ফিতনা আগুন যদি একবার জ্বলে ওঠে তাহলে কিন্তু ওই আহলে দিন যারা আছে তাদেরকে কিন্তু ওই ফিতনাটা পেয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দিন সংরক্ষিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে হেফাজত করবে। আর এই দিনকে সংরক্ষণের জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোককে তৈরি করবেন যারা এই দিনকে সাহায্য করবে, এই দিনকে বিভ্রান্ত মানে অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা থেকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। হ্যাঁ, এবং এই দিনের মধ্যে যত জাল বেজাল যা কিছু সৃষ্টি করার অপচেষ্টা করা হবে সেগুলোকে তারা প্রতিহত করবেন, এরকম কিছু লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যুগে যুগে তৈরি করে দেবেন, এবং এর এদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের হেফাজতের ব্যবস্থা করে রাখবেন, করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু কথা হলো যে ফিতনা বা এই যে বিদআত ফাসাদ এগুলো যখন সৃষ্টি হবে তখনকার আহলে দিন যারা হয়তো দিন অনুসরণ করতে চায় বা কিছুটা করছে, এটা তাদের জন্য কি হয়ে যাবে, করতে চায় এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা কিছুটা দিনের কোনো ক্ষতি হবে, এটা তাদের জন্য কি হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও দিন থেকে, ইস্তাবদিল কাওমান গায়রাকুম, তাহলে আল্লাহ তোমাদের ছাড়া অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না। এবং অন্য আয়াতে সূরাতুল মাঈদার 54 নম্বর আয়াতে এটা হলো ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কাওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, এটা সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত। এবং সূরাতুল মাঈদার 54 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه, وشري الله এমন এক قوم কে নিয়ে আসবেন যারা তাদের আল্লাহ কে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এতে কি এই কি বোঝা যায় যে যদি আমরা দ্বীনের প্রতি আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে আদায় না করি তাহলে এর দ্বারা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, দিনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতি পাঠিয়ে অন্য লোকজন পাঠিয়ে কওম পাঠিয়ে এই দিনের সংরক্ষণ করে নেবেন, কিন্তু ক্ষতি হবে আমাদের, দিনের কোনো ক্ষতি হবে না, আমরাই ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমরা যদি আমাদের চোখের সামনে দিনকে নষ্ট হতে দেখি, আমরা যদি মুবতাদিঈনদের ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করি, দিনের মধ্যে নতুন সৃষ্টিকারী নতুন বিষয়াদি সৃষ্টিকারীদের সাথে যদি আমরা খুব তাদের ব্যাপারে যদি আমরা অসতর্ক থাকি, হ্যাঁ, তাহলে আমরা আমাদের দিনকে নষ্ট করে ফেলব, এর দ্বারা আমাদের দিন নষ্ট আমরা আমাদের দিনকে নষ্ট করে ফেলব, নিজেদের জন্য আমাদের জন্য আমাদের দিন বিনষ্ট হয়ে যাবে। যদি আমরা আহলুল বিদা আহলুল ফাসাদ যারা আছে তাদের প্রতি যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, তাদের প্রতি যদি আমরা সতর্ক না থাকি তাদের ব্যাপারে, এবং তাদের প্রতিহত করার বিষয়ে তাদেরকে প্রতিরোধ করার বিষয়ে যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা নিজেদের জন্যই নিজেদের দিনকে বিনষ্ট করে ফেলব, আমাদের জন্য আমাদের দিন বিনষ্ট হয়ে যাবে। আর হয়তো কখনো এমন হতে পারে যে এই বিদআত গুলো এমন আকার ধারণ করবে যে এর দ্বারা ফিতনা এমন পর্যায়ে পৌঁছে যাবে, কেতাল সৃষ্টি হবে, রক্ত মানে মারামারি হানাহানি, এবং মুসলমানরা পরস্পর পরস্পরে রক্তপাত ঘটাতে থাকবে, আর এই অবস্থা থেকে আমরা মুক্তির কোনো পথ খুঁজে পাব না। যদি আমরা শুরুতেই যদি আমরা এগুলার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, এই বিষয়ে ইবনু বাত্তা রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা যেটা তিনি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের পর্যালোচনায় বলেছেন, হাদিসটা হলো মান সামিআ বিদ্দাজ্জাল ফালিয়ান্না আনহু মাসতাতা ফাইন্নার রাজুলা ইয়াতীহি ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিন ফামা ইয়াযালু বিহি হাত্তা ইত্তাবিউহু লিমা ইয়ারা মাআহু মিনাশ শুবহাত। এই হাদিসের পর্যালোচনায় ইবনু বাত্তা রাহিমাহুল্লাহ বেশ সুন্দর কথা বলেছেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অতএব মুসলমানগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্য থেকে কেহ যেন নিজের সম্পর্কে উত্তম ধারণা পোষণ বশত। ইবনু বাত্তা রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন ওই কথাটার অর্থটা আমি আপনাদেরকে বলছি, তিনি বলছেন যে তোমাদের মধ্য থেকে কেহ যেন নিজের সম্পর্কে উত্তম ধারণা পোষণ বশত এবং নিজের জ্ঞান বুদ্ধি এবং আদর্শকে সঠিক মনে করে আহলুল আহওয়া বা মনপূজারী যারা, আহলুল বিদআ যারা, আহলুল বিদআর সংশ্লিষ্টে যে, কিংবা তাদের সাথে বৈঠকে বসে, এই বলে বৈঠকে বসলো যে আমি তার সাথে যুদ্ধ তর্ক করব, জিদাল করব, এবং এর দ্বারা তার যে ধ্যান ধারণা তার চিন্তাভাবনা থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসব, এটা যেন কেউ মনে না করে, কেউ যেন নিজের জ্ঞান বুদ্ধি যে আমার কাছে ইলম আছে, আমি আমার সুন্নার উপরে আছি, তো আমি আহলুল বিদআর সাথে জিদাল করব, তাদের সাথে বাকবিতণ্ডা করব, এবং এর দ্বারা আমি তাদেরকে তারা যে বাতিলের উপরে আছে সেটা বুঝিয়ে দেব, হ্যাঁ, এবং তাকে তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসব, এই ধরনের ধারণা নিয়ে কেউ যেন কী করে না করে আহলুল বিদআ আহলুল আহওয়ার সাথে না বসে। কারণ তিনি এর কারণ সম্পর্কে কেন তিনি এই এতটুকু সতর্ক যে আহলুল বিদআ থেকে দূরে থাকা, তাদের সাথে কোনো তর্কে না যাওয়া, এর কারণ তিনি বলছেন, কারণ হলো যে বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টির ক্ষেত্রে এই যে আহলুল আহওয়া এরা দাজ্জালের চেয়েও আরো ভয়ঙ্কর, তাদের কথাবার্তা আহলুল আহওয়ার কথাবার্তা আহলুল বিদআর কথাবার্তাগুলো তিনি বলছেন যে এটা হুসপাছড়ার চেয়েও আরো বেশি সংক্রামক, আরো বেশি সংক্রামক। আর তারা তাদের কথাবার্তাগুলো অগ্নিশিখা যেভাবে অনেক কঠিন জিনিসকেও পুড়িয়ে নরম করে দেয়, ঠিক এমনিভাবে তাদের কথাবার্তাগুলো মানুষের অন্তরকে জ্বালিয়ে দেয়। সুতরাং এরপরে তিনি আরো বলছেন যে আমি এমন একদল লোককে দেখেছি যারা এই প্রথমে আহলুল আহওয়া বা আহলুল বিদআ যারা, এদেরকে তারা কী করতো, একদল লোক তারা প্রথমে আহলুল আহওয়া বা আহলুল বিদআদেরকে গালিগালাজ করত, অভিসম্পাত করত, নিজেদের বৈঠকে সভা সমিতিতে তারা এই আহলুল বিদআতের কে এনকার করত, কিন্তু এই এক পর্যায়ে যখন এই সব লোক আহলুল বিদআর সাথে খোলামেলা আলোচনা বা সুসম্পর্ক গড়ে তুলতে শুরু করে, তখন তারা এই আহলুল বিদআতের প্রতি দুর্বল হয়ে পড়ে, তাদের প্রতি তাদের অন্তর ঝুঁকে যায়। প্রথমে দেখেন যে প্রথমে এই 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 সব লোক কী করতো, ইবনু বাত্তা বলছেন যে আমি নিজে দেখেছি এমন একজন লোককে যে যারা শুরুতে আহলুল বিদআতের প্রতি খুবই কঠোর ছিল, কিন্তু এক পর্যায়ে তারা যখন এদের সাথে উঠা বসা এবং মেলামেশা করতে শুরু করে, আলাপ আলোচনা করতে শুরু করে, তাদের সাথে একটা সম্পর্ক গড়তে শুরু করলো, হ্যাঁ, তখন পর্যায়ক্রমে তারা এদের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং পরিশেষে তারা এই আহলুল বিদআতের পথ মত এবং আদর্শের কে গ্রহণ করে নিল। অতএব এই যে কথাটা আসহাবুল আহওয়া আসহাবুল ইহদাসাত মুবতাদিঈন, এদের সাথে আপনি কখনো যে আমার কাছে এলিম আছে, আমার কাছে নলেজ আছে, আমি তাদের সাথে বসবো, আমি আলাপ আলোচনা করবো, দেখি তাদেরকে ওইখান থেকে ফিরে নিয়ে আসবো। হ্যাঁ, সাধারণত এক্সেপশন, এটা একদম কিবারুল উলামা কিংবা একদম রাখিজ রাসিখিন ফিল এলম যারা, এটা তারা করবেন, এবং তারাও যেটা করবেন যারা যারা এটা ওই কাজটুকু যাদের মধ্যে শুধু এলিম না, এলিম হিকমা বাসিরা অনেক কিছু আছে, এটা তারা করবেন। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণ লোকেরা যারা কিংবা যারা নলেজের একদম প্রাইমারি লেভেলে আছি, আমরা যেন কখনো এরূপ মনে না করি। এটা অনেক সময় আমাদেরকে আমরা ধোঁকা খাই, বা আমাদের অনেকের মনের মধ্যে এই ওয়াসওয়াসা আসে যে মাশা আল্লাহ আমি আমার সালাফিয়া সম্পর্কে জানি, আমি আমার দিন সম্পর্কে জানি, হ্যাঁ সুতরাং আমি আহলুল বিদআতের সাথে যদি বসি, তাদের সাথে যদি তর্ক করি বা বাহাস করি, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওরা আমার উপরে বিজয়ী হতে পারবে না, আমি তাদেরকে বুঝিয়ে ফেলবো। না, এটা মনে করবেন না। সাধারণত এটা মনে করার কারণ নেই। তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে সতর্কতা অবলম্বন করুন। লা তাজলিস মা সাহিবি বিদআহ ফা ইন্নী আখাফু আন তুনজালা আলাইকুমুল লানা। ফুজাইল ইবনে আয়াদের এই কথাটা তাদের মনে রাখা উচিত যে তুমি সাহেব বিদআতের সাথে বসো না, যদিও ভালো উদ্দেশ্য নিয়ে বসা হচ্ছে, কিন্তু বলা যায় না কখন কি হয়ে যায়। আর এই যে আমরা জানলাম যে এ ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ, তিনি তার স্বচক্ষে দেখা, তার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি যে একদল লোকের কথা বললেন যে যারা কট্টর বিদআতের বিরোধী ছিল, বিদআতের কট্টর বিরোধী ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই যে উঠা বসা, তাদের সাথে কথাবার্তা বলা, এই সুবাদে শেষ পর্যন্ত তারা তাদের প্রতি তাদের আদর্শই গ্রহণ করে ফেলল। সুতরাং এই এই যে ধারণা নিয়ে কেউ যেন, সাধারণত কেউ যেন আহলুল বিদআতের সাথে না বসে। আর আমরা এর আগে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা কথা ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা আমি করেছি, যেখানে তিনি বলেছেন যে মান জাআলা দীনহু গারাদান লিল খুসুমাত আকসারাত তানাক্কুল। শেখ হাসান রাহিমাহুল্লাহ একজন কোনো এক মুবতাদে শেখ হাসান রাহিমাহুল্লাহর সাথে ধর্ম নিয়ে এই দিনের বিষয়ে কথাবার্তা বলতে চাইল, তখন তিনি তাকে বললেন যে না, আমি তোমার সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি ফা ইন কুনতা আগলালতা দীনাক ফালতামিসহু। আমি আমার দিনের ব্যাপারে কি আছে, আমি আমার দিনের ব্যাপারে সজ্ঞাত, বাসিরার উপরে আছি, জেনে শুনে আমি আমার দিন সম্পর্কে ভালো জানতেছি। তুমি যদি তোমার দিনকে হারিয়ে পেয়ে ফেলো ফালতামিস, তাহলে তুমি খুঁজে বের করো, আমার ওই দিন নিয়ে আমার আর খোঁজাখুঁজির দরকার নেই। তোমার দিন যদি তুমি হারিয়ে ফেলো তাহলে তুমি খুঁজো। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, আমি আমার দিনের ব্যাপারে আমার বাসিরা আছে। কুল হাদিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহি আলা বাসিরা আনা ওয়া মান ইত্তাবা'ানি সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং এটাই যেন হয় সাধারণ সাধারণত যারা সুন্নার অনুসরণ করেন, এটা যেন হয় তাদের নীতি, যে আহলুল বিদআতের সাথে কোনো একটা উপলক্ষ নিয়ে তাদের সাথে যে খুশ আলোচনা, তাদের সাথে মেলামেশা কিংবা তাদের সাথে বাহাস বিতর্কে লিপ্ত হওয়া, এটা থেকে সাবধান। এরপরের যে কথা ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহ বলছেন, ফাআজুমাত ওয়াসারা দ্বীন আন ইউদান বিহা, যে তারা ওই বিদআত থেকে বের হতে পারেনি, এরপরে এই বিদআতটা অনেক বড় হয়ে যায়, বিরাট আকার ধারণ করে নেয়, এবং এটা দিন হয়ে যায়, যেটাকে তারা এটাকে তারা দিন মনে করে পালন করতে থাকে। এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে বিদআতকে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যায়, তাসিরু হিয়া দ্বীন ফিমা বাদ, পরবর্তীতে লোকজন এটাকেই একসময়ে বিদআতকে যদি প্রতিহত না করে এই ব্যাপারে মানুষকে সতর্ক এবং সাবধান যদি না করা হয়, বা বিদআতের প্রতিরোধের বিষয়ে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, উদাসীনতা প্রদর্শন করা হয়, এই সব কথাগুলোই আমি বলছি যে প্রত্যেকটা কথারই কিন্তু আলাদা একটা অর্থ আছে, এটা আপনারা বুঝবেন। উদাসীনতা প্রদর্শন করা, যথাযথ পদক্ষেপ এটাকে প্রতিরোধের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা, হ্যাঁ তাসাহুল বলতে যত ধরনের তাসাহুল আছে, যদি বিদআতের ব্যাপারে কোনোরূপ তাসাহুল শৈথিল্য প্রদর্শন করা হয়, কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হয়, তাহলে এটা কি হয়ে যাবে, তাসিরু হিয়া দ্বীন বাদ, পরবর্তীতে এটাই দিন হয়ে যাবে, মানুষ এটাকেই দিন মনে করবে। আর এটার হাজার হাজার উদাহরণ আপনি আপনার আমার সমাজে আমরা এর অভাব নেই, এর উদাহরণের কোনো অভাব নেই। কত শত বিদআত আমাদের সমাজে লোকজন এটাকে মনে করতেছে যে এটাই দিন, তাসিরুহিয়াত দিন ফিমা বাদ। এবং শেখ ফাউজান হাফিজাউল্লাহ বলছেন যে আমরা ইতিপূর্বে বলেছি যে মানুষ যখন ওই বিষয়টা এই এই কথাটার বিষয়ে আলোচনা হয়েছে যে মা আহদাসান নাসু বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, যখন মানুষ কোনো বিদআত আবিষ্কার করবে তখন অনুরূপ সুন্নাহ তাদের থেকে উঠিয়ে নেওয়া হবে, তখন কি হবে হাত্তা তাসিরাল বিদউ হিয়া দ্বীন, সুন্নাত উঠে যাবে এবং ওই বিদআতটাই দিন মনে দিন হয়ে যাবে। ও তুরফাউ সুনান ও তাসিরুল বিদউ হিয়া দ্বীন, সুন্নাহ উঠে যাবে বিদআতটা দিন হয়ে যাবে, মানুষ মনে করবে এটাই দিন। এন্দা হাদাল মুজতামা, যে মুজতামার মধ্যে যে সমাজের মধ্যে বিদআতকে প্রতিহতর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হবে, যে সমাজের লোকেরা বিদআতের ব্যাপারে সতর্ক না থাকবে তাদের থেকে সুন্নাহ উঠে যাবে এবং ওই সমাজে একসময় বিদআতকেই দিন মনে করা হবে, মনে করে পালন করা হবে। তবে এই কথার অর্থ এইটা না, শেখ ফৌজান সালেহ আল ফৌজান হাফিজাউল্লাহ বলছেন যে ওই কথাটার অর্থ ওইটা না যে আন্না কুল্লাল উম্মতি কাদালিক, যে সমগ্র উম্মতে মুসলিমার অবস্থাই এমন হবে, এমন না, এটা না। যে মুজতামার মধ্যে যে মুজতামা বা যে সমাজে মুসলমানদের যে সমাজে আজকে বাঙালি মুসলিম সমাজে যদি তারা যে বিদআতের প্রতি যে শৈথিল্য যে উদাসীনতা প্রদর্শন করছেন এই কারণে দেখা গেছে যে আজকে বাঙালি মুসলিম সমাজে অনেক বিদআত শত শত বিদআত দিনের রূপ আকার ধারণ করে আছে, মানুষ মনে করতেছে যে এটাই দিন, তারা দিন মনে করে বিদআতকে দিন মনে করে অনুসরণ করতেছে, চর্চা করতেছে, সুন্নাত তাদের থেকে সরে গেছে। আর যে সমাজে মানুষ যতটুকু বিদআতের ব্যাপারে সতর্ক থাকবে তাদের দিন তাদের মধ্যে দিন ততটুকু সংরক্ষিত থাকবে। তবে কোনোভাবেই দিন কি হয়ে যাবে না, বিলুপ্ত হয়ে যাবে না, কোনোভাবেই দিন বিলুপ্ত হয়ে যাবে না, বরং যখনই কোনো এক জাতি কোনো এক সমাজ দিনের ব্যাপারে উদাসীনতা শৈথল্য প্রদর্শন করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দিন রক্ষার জন্য অন্য কিছু লোকজনের সেখানে তাদের স্থলাভিষিক্ত করবেন যারা এই দিনের ব্যাপারে সজাগ এবং সচেতন থাকবে। এটা হয়তো অন্য জায়গায় হতে পারে, বাংলাদেশের মানুষ আজকে দিনকে ভুলে গেছে, সুন্না তাদের থেকে শত শত সুন্না তাদের থেকে আজকে নির্বাসিত, শত শত বিদআত আজকে তাদের মধ্যে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। মামলাকাতুল আরবিয়া আসসৌদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই রাষ্ট্রকে হেফাজত করুন, ওয়ালিল্লাহিল হামদ। ওইখানে বিদআতের ব্যাপারে কুফর এবং শিরকের ব্যাপারে অতন্ত্র প্রহরী রয়েছেন হাজার হাজার তুল্লাবুল ইলম এবং অনেক উলামায়ে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন এবং ইসলাম এবং মুসলমানের পক্ষ থেকে তাদেরকে জাযায়ে খায়র দান করুন। এর কারণ কি যে আল্লাহ তার দিনকে বিলুপ্ত হতে দেবেন না। এক জায়গায় এক সমাজের লোকেরা যদি দিনকে ভুলে যায় অন্য সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকের দ্বারা ওই দিনকে সংরক্ষিত সুরক্ষা করার ব্যবস্থা করবেন, এই দিনকে সাহায্যের ব্যবস্থা করবেন। হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখের, যেটার অর্থ হচ্ছে যে শেষ জামানায় মানুষ শেষ যুগে মানুষ সুন্নতকে বিদআত মনে করবে আর বিদআতকে সুন্নাহ মনে করবে, মনে করে অনুসরণ করবে। আর এইভাবে যখন ওলটপালট হয়ে যাবে, বিদআত সুন্নাহ হয়ে যাবে, বিদআতকে মানুষ সুন্নাহ মনে করবে, মনে করে অনুসরণ করবে আর সুন্নতকে বিদআত মনে করে বর্জন করবে, তখন কি এইভাবে যখন পরিবর্তন হয়ে যাবে ইউকালু গুজিরাদ দিন, তখনই বলা হবে যে দিন পরিবর্তন হয়ে গেছে। ওয়া ইদা আনকারতাহা ক্বালু লাকা তুনকিরুদ্দিন, আর যখন তুমি বলবে যে এটা এই কি, তখন তোমাকে বলা হবে যে তুমি দিন অস্বীকার করছো। এই কথাটার অর্থ কি যে শেষ জামানায় সুন্নাতকে মানুষ বিদআত মনে করবে, বিদআতকে মানুষ সুন্নাহ মনে করবে, এইভাবেই দিন পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ যেটা বদ্দিন বেদিন যেটা,
সেটাই হবে, সেটাকে মানুষ দিন মনে করবে, আর যেটা প্রকৃত অর্থে দিন সেটাকে মনে করবে বেদিন, বা সেটাকে মনে করবে যে এটা দিন না। যেমন আপনারা দেখেন যে আপনারা যারা সুন্না সুন্না আমরা যারা সুন্নার অনুসরণ করার কিছুটা চেষ্টা করি, হ্যাঁ, তখনই বলা হয় এইটা কি, হ্যাঁ, আপনি সালাতে আমিন বললেন, সুরাতুল ফাতিহা পড়ে যেটা সুন্না, আপনাকে বলা হলো ভাই আমার হুজু নষ্ট করে দিছে, এটা আবার নতুন কোথ থেকে এলো, হ্যাঁ, এটা আবার কি দিন, এই নামাজের মধ্যে চিল্লা পাল্লা। আপনি বুকের উপরে হাত বাঁধলেন, বলবে এই লোকটা তো মনে হয় কাঁদিয়া নেই। এইভাবে অসংখ্য, মানে যখনই যখনই কোনো সুন্না, এই সুন্নাটা আমাদের কাছে এত আমাদের সমাজে এমনভাবে নির্বাসিত হয়েছে যে সুন্না দেখলে পরে মানুষ মনে করে যে এটা কি, যে এটা আবার কি দিন, এই লোকটা তো দিনকে বদলাই ফেলল। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালা অনুযায়ী সালার আদায়ের চেষ্টা করেন, তাদের সালাদ দেখলে পরে বলে এই লোকটা তো কাদিয়ানি মনে হয়, এটা আবার কি নামাজ পড়ে, মানে আপনার নামাজকে সে সালাদকে সে সালাতই মনে করতেছে না, মনে করতেছে এই লোকটা আবার পাগল ছাগল নাকি। তুনকিরুদ্দিন, আপনি বিতর সালাত আদায় করতেছেন সুন্না অনুযায়ী, বলতেছে এটা আবার কি, এই লোকটা তো আবার ইসলাম থেকে মনে হয় বেরিয়ে গেছে, এক রাখাত আদায় করতেছে, কিংবা ওই মাগরিবের সালাতের ন্যায় বিতর পড়তেছেন, এটা আবার কি, এটা আবার কোন সালাত, এক রাখাত আবার সালাত হয় নাকি। তুনকিরুদ্দিন, ইমাম বারবাহারি রাহেমহল্লার শেষ কথা যেটা এই এই সপ্তম পয়েন্টে, ফখালাফা সিরাত আল মুস্তাকিম ফখরাজা মিনাল ইসলাম, এভাবে সে কী করবে, সিরাত মুস্তাকিমের বিরোধিতা করবে, ফখরাজা মিনাল ইসলাম, এবং এতে করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ শেখ সালেহ আল ফৌজান হাফিজাউল্লাহ বলছেন, ইয়ানি আন্না সাহিবুল বিদআ ইয়াতাজারা বিহিল আমর, সাহিবুল বিদআ ইয়াতাজারা বিহিল আমর হাত্তা ইয়াকুনা দীনুহু কুল্লুহু বিদআ ويخرج من الاسلام اذا لم يبقى في دينه شيء من السنن, এই ভাবে সে যখন বিদআতের বিদআত নিয়ে চলতে থাকবে, বিদআতের চর্চা করতে থাকবে, তখন এই পুরো সব বিদআতগুলোই তার কাছে দিন মনে হবে, এবং এই ভাবে সে যখন সবগুলো বিদআত সবগুলো সুন্নাহকে বর্জন করবে আর বিদআতের অনুসরণ করতে থাকবে, তখন সে ইসলাম থেকে আর তার মধ্যে দিনের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সে ইসলাম থেকে পুরোপুরি ইসলাম বহির্ভূত হয়ে পড়বে, কারণ তার কাছে সবগুলো সুন্নাই মনে হবে বিদা, আর সবগুলো বিদাতকে মনে হবে এটি দিন। তো বিদাতকে দিন মনে করে সে চর্চা করতে থাকবে, তো বিদাতকে দিন মনে করে যদি চর্চা করতে থাকে, তাহলে সে আর দিন, তাহলে তার মধ্যে আর দিনের কি থাকলো, কিছুই নেই, এভাবে সে সম্পূর্ণ ইসলাম বহির্ভূত হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদেরকে সুন্নার উপরে, কোরআন এবং সুন্নার উপরে স্ট্যাডফাস্ট থাকার, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, এবং সকল প্রকার বিদআতের ব্যাপারে আমরা যেন যথাযথভাবে সতর্ক এবং সজাগ সচেতন থাকতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, নিজে সতর্ক থাকতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, সকল প্রকার বিদআতকে যেন, বিদআত থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আল্লাহুম্মা আমিন শেখ।
না,
বারাকাল্লাহ ফিক,
আফিক মুবারক, আফিক মুবারক। আফওয়ান ইখওয়ান, আমি আপনাদের কাছে কী করতেছি যে মাযরাত, যে আলোচনা হয়তো আমার অনেক দীর্ঘ হয়ে গেছে, কারণ আল্লাহ আলম পরবর্তী আবার কব কখন আলোচনার সুযোগ হয়, সেই কারণে চাইলাম যে এই পয়েন্টটা মোটামুটি যতটুকু সম্ভব কভার করে নেয়ার, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে মাযরাত করছি।
না শেখ, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের দান করুন, আপনি সুযোগ দান করুন, সব দান করুন, মূল্যবান বক্তব্য শুনুন শেখ। আমাদের দুইটা কোয়েশ্চেন ছিল, খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় একটু আপনার না। প্রথম আমাদের একজন ভাই জিজ্ঞেস করতেন যে খলিফা বিষয়ে, খলিফার বিষয়ে যে কোশ্চেন ডিসকাশন হচ্ছিল সেখানে আজকের জামানে সিরা সিরিয়া এবং ইরাকের যে খাওয়ারিজরা যেগুলা করতেছে, আইসিস নাম বা আইসন নাম যেগুলা করতেছে, এদের সম্বন্ধে কিছু বলেন। এটা এরা এরা যেটা করতেছে এটা কি শরীয়ত সম্মত কিনা, এবং যেসব মানুষরা এদের ঢোকায় পড়ে যে জয়েন করার জন্য রেডি হয়ে গেছে তাদের সম্বন্ধে
আমি আসলে ইতিমধ্যে মনে হয় আমি যে এই বিষয়টা আমি আলোচনা করেছি, এবং আজকের আলোচনায় এই বিষয়টা এসেছে যে এটা হলো আরেকটা বিদআতি চিন্তাভাবনা, এটা আরেকটা ফাসাদ। আহলুল এরা আহলুল ইফসাদ, আহলুল ইফসাদ ফাসাদ সৃষ্টিকারী এরা। কারণ কোনোভাবেই যে ক্ষমতা শাসন ক্ষমতা অর্জনের মাধ্যমে দিন কায়েম করার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা সম্পূর্ণরূপে ভুল। যে কেবল এই কথাটা ভালো করে বুঝবেন, আবার যেন কি না হয় আমার উপরে অভিযোগ না হয়, কেবলমাত্র শাসন ক্ষমতা অর্জনের দ্বারা দিন কায়েমের যে চিন্তাভাবনা এটা সম্পূর্ণরূপে ভুল। আর এ বিষয়ে আমরা বলেছি যে যদি সেটাই হতো, সেটা যদি সঠিক কোনো পদ্ধতি বা চিন্তাভাবনা হতো, এটা যদি দিন কায়েমের সঠিক পদ্ধতি হতো, তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার মালায়েকার মাধ্যমে যে প্রস্তাব পাঠালেন যে আপনি কি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বান্দা নবী হওয়ার প্রস্তাবকে গ্রহণ করলেন, বান্দা নবী হওয়াকে তিনি নিজের জন্য পছন্দ করলেন? কেন তখন তাকে ইশারা দেয়া হলো ইয়া মুহাম্মদ তাওয়াদা আলী রাব্বিক, তাওয়াদা আলী রাব্বিক, যদি খেলাফত শাসন ক্ষমতা বাদশাহী অর্জনের মাধ্যমেই যদি দিন কায়েম করা যেত, যেটা আজকে আইএসএস বা অন্যান্য এই যে সমস্ত ওয়াসওয়াসাপ্রাপ্ত যে সমস্ত যুবকরা যে কাজগুলো করতেছে, তারা কি চায়? আজকে সিরিয়া দখল করে নিলে ইসলাম কায়েম হয়ে যাবে? কাল্লা ওয়া আলফু কাল্লা, কাল্লা ওয়া আলফু কাল্লা। আমাদেরকে মনে রাখতে হবে যে এই উম্মা, এই উম্মা, এই উম্মা উম্মাতুদ দাওয়া, এই উম্মা উম্মাতুদ দাওয়া, এদের মূল কাজ হচ্ছে দাওয়াত। সুতরাং মূল কাজ ছেড়ে দিয়ে একটা আনুষঙ্গিক কাজের দ্বারা দিন কায়েম করার যে চিন্তাভাবনা, এটা আসলে কি শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না, এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছু না। এরপরে কথা হলো যে যে পন্থায় যে পদ্ধতিতে এই যে বিভিন্ন জায়গা থেকে কিছু যুবকরা যে তারা জেহাদ করতে চাইতেছে তাদের দাবি অনুযায়ী, এবং জেহাদ করে ইসলামিক স্টেট তারা কায়েম করতে চাইতেছে, সুবহানাল্লাহ, আজীব, এটা কিভাবে, এটা কিভাবে সম্ভব? তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে এইভাবে এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে, এই পদ্ধতিতে কোনো দেশ দখলের মাধ্যমে, কোনো দেশ কোনো রাষ্ট্র দখলের মাধ্যমে ইসলাম কায়েমের কোনো নজির ফি আহাদি সাহাবা ফি আহাদি রসুল বাদ দেন, ফি আহাদি সাহাবা ফি আহাদি তাবেঈন ও ফি আহাদি আতিবা'ই তাবেঈন আছে কি না? যদি থেকে থাকে তাহলে আমাদেরকে, আমরা বলবো তাদেরকে যে আমাদের জন্য একটা মিসাল তোমরা দাও, আর যদি না থাকে তাহলে তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা ইসলাম কায়েমের পদ্ধতি, পথ এবং পদ্ধতি সম্পর্কে আনতুম আলম আম সালাফুস সালেহ, তোমরা বেশি জানো না সালাফুস সালেহেনরা বেশি জানতেন? শাহাদাতের তামান্না, জিহাদের প্রতি আগ্রহ তোমাদের থেকে কি তাদের মধ্যে কম ছিল? এরপরেও তারা কি এই পদ্ধতি গ্রহণ করছেন? এটা হলো তাদের এই যে আহলুল আহওয়া, এরা হল আহলুল আহওয়া। তাদের মন বলছে যে না, ওইখানে গিয়ে যদি আমরা মোটামুটি প্রথমে একটা 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 অঞ্চল দখল করে নেই, তারপরে আস্তে আস্তে আমরা এখানে বসে পড়ব, তারপরে এখান থেকে আমরা আমাদের বাকি সশস্ত্র আন্দোলনটা আমরা চালিয়ে যাব, আর এইভাবে দেশটা দখল করে নিলে বাস জাজিরাতুল আরবের দিকে আস্তে আস্তে অগ্রসর হব এবং সব জায়গায় ইসলাম কায়েম করে নেব। সুবহানাল্লাহ, এটা শয়তানের ওয়াসওয়াসা আর দুঃখা ছাড়া কিছুই না। ওই ইখওয়ানদের প্রতি, ওই সমস্ত যুবকদের প্রতি আমাদের আমাদের ফরাম আমাদের আমাদের নসিহা, আমরা তাদেরকে বলতে চাই, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে তোমরা কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করো এবং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী তোমরা নিজেদের জীবন চালিত করো, নিজেদের হাওয়া অনুযায়ী না, নিজেরা মনে করতেছো ভালো, এটা ভালো না। ভালো সেটাই যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন, অতঃপর যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন এবং কুরআনে মুফাদ্দালার সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন যেটাকে ভালো মনে করছেন, আমরা সেটাকে ভালো মনে করব। তোমরা ওই পথের অনুসরণ করো, তোমরা ইত্তিবা করো, ইবতিদা করতে যেও না, নতুবা মুসলমানদের জন্য খাসারা নিয়ে আসবে আর নিজেদের জন্য তো খাসারা থাকবেই না। বারাকাল্লাহ
শেখ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেন এই অ্যান্সার শোনার, বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। শেখ, সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চনটি একটু লম্বা, আমি আপনাকে খুব আস্তে আস্তে এটা পড়ে শোনাই। কোয়েশ্চনটা ঢাকা থেকে আসছে। আমাদের কোয়েশ্চনার বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া শেখ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
বলছেন ইয়া শেখ, শরিয়াতে এই বিষয়ে ফতোয়া কি, যখন কেউ বলে যে কোনো সালাফি বা আহলে সুন্নাহ এর ওয়াজ মাহফিলে একজন দেওবান্দি আলেম এবং সেই দেওবান্দি এমন দেওবান্দি যে যার মানহাজ আকীদা সহি না এবং সে আহলে সুন্নাহদের বিরোধিতা করে, এমন একজন দেওবান্দি আলেমকে লোককে উপস্থাপন করা জায়েজ এই চিন্তা করে যে ওই আলেমকে দেখে সাধারণ মুসলিমরা আকর্ষিত হবে এর এই ওয়াজ শোনার জন্য, এবং এতে কারো সাধারণ মুসলিম কিছু হলে মানে ইয়ানি তারা সুন্না শিখবে, সালাফি আলেমদের শিখবে বা তারা উপকৃত হবে এই 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 দাওয়া ট্যাকটিকের জন্য। এবং তারা এটাও বলে যে এমন লোক থেকে ইলম নিতে কোনো অসুবিধা নাই, আমরা ভালোটা শিখব আর মন্দটা পরিত্যাগ করব। তারা বলে যে এমন মাহফিল বা দাওয়া ক্ষেত্রে বিদাতের সাথে কোনো ইয়ানি কোনো সম্পর্ক নাই এবং এই টাইপের দাওয়া মাহফিল যায়। আমাদের আপনি একটা অ্যান্সার দিচ্ছেন
না? আসলে এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটাও আসলে একটা উদ্ভট চিন্তাভাবনা, এটাও আসলে ফাসাদ তৈরির একটা চিন্তাভাবনা। قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات ولا النور ولا الظل ولا الحرور যে চক্ষু সমান যে অন্ধ দুইজন কি সমান, আলো এবং অন্ধকার কি সমান, ছায়া এবং রুদ্র কি সমান, জীবন্ত এবং মৃত কি সমান? তো যদি কেউ এরূপ চিন্তা করে যে আমি জীবন্ত এবং মৃত দুটো বিষয়কে একত্রিত করি, আমি আলো এবং অন্ধকারকে একত্রিত করি, তাহলে এই চিন্তাভাবনাটা হলো একটা উদ্ভট এবং একটা অনর্থক চিন্তাভাবনা। যদি কেউ মনে করে যে আমি দুধের মধ্যে যেহেতু কোনো ঘ্রাণ নেই, সুতরাং একটু ঘ্রাণ নিয়ে আসার জন্য ওইটার মধ্যে একটু কেরোসিন ছাড়ি, কিংবা কেউ যদি মনে করে যে কেরোসিনের গন্ধটা এটা সবার পছন্দ না, এর মধ্যে একটু রুদ ছেড়ে দিই, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে কি বলবেন আপনারা, যে লোকটা আসলে কি আহমাক? আর এই সমস্ত চিন্তা ভাবনা বর্তমান সময়ে হয়তো অনেকের মধ্যে আসে, এই আসার পিছনে কারণ হলো ইলম, সালাফে সালেহিনের আদর্শ সম্পর্কে, তাদের অনুষ্ঠিত নীতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এরূপ করে থাকেন। এই যে আজকে যে কয়টা বিষয়ে যে আমরা সালাফদের যে কিছু কথাবার্তা উল্লেখ করলাম, এই বিষয়গুলা সম্পর্কে যদি কেউ, এই অ্যাটলিস্ট এই বিষয়গুলোকে যদি কেউ যদি কারো যদি জানা থাকে, তাহলে সে তার থেকে এরূপ কথা আসার কথা না যে আমি এখানে একজন মুবতাদি আহলুল আহওয়া বা আহলুর রায়কে নিয়ে আসি, আবার ওইখানে একজন আহলুস সুন্নাকেও নিয়ে আসি, তো এইভাবে আমি উভয়ের মধ্যে একটা কী করতে চাই, সমন্বয় সাধন করতে চাই, কিংবা এর দ্বারা একটা বেনিফিট হবে যে ওই লোকটা দেখে ওই কি আসবে, লোকজন আসবে এবং আসার পরে আমি ওইখানে আহলুস সুন্নাতের পক্ষ থেকে কিছু সুন্নার বিষয়ে আলোচনা তারা শোনার একটা সুযোগ পাবে। লাইয়াকি এটা হবে না, কারণ সত্য এবং মিথ্যা কখনো একত্রিত হতে পারে না। এই বাস্তব ঘটনা এই কয়দিন, এই আজকে থেকে মনে হয় 5 দিন আগে সুনামগঞ্জে একটা ঘটনা, সিলেটের সুনামগঞ্জে একটা ঘটনা হয়ে গেল। ওইখানে ওই যে বেল্লবি টাইপের কিছু লোক আছে আর দেওবন্দি টাইপের বেশ কিছু লোক আছেন, একটা মাদ্রাসাকে কেন্দ্র করে তারা বার্ষিক ওয়াজ হয়। এবারে দেওবন্দিনরা চাইলেন যে না, ওই মাদ্রাসাটা আসলে বেল্লবিদের দখলে এবং তাদের মাঠেই হয়, ওই এলাকাতে কিছু দেওবন্দি লোকজন আছে, তো তারা কি করলেন যে না, এবারে আপনাদেরকে এককভাবে এখানে ওয়াজ করতে দেওয়া হবে না, ওয়াজ করতে করাতে হলে এখানে শর্ত হলো যে আমাদের আলেমদেরকেও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষ সম্মত, হ্যাঁ আপনাদের এখানে কি থাকবেন, 5 জন থাকবেন আপনাদের আলেম অর্থাৎ বেল্লবে আলেম, আর আমাদের দেওবন্দি আলেম থাকবেন 5 জন, আপনাদের 5 জন ওয়াজ করবেন, আমাদের 5 জনকে ওয়াজ করার সুযোগ দিতে হবে। মাশা আল্লাহ, উভয় পক্ষ সম্মত, বেল্লবিরা তারা তাদের ওয়াজ ঠিক মতোই তারা শেষ করছে, তাদের 5 জনের বক্তব্য শেষ হয়েছে। যখন দেওবন্দিদের পালা আসছে রাত্র 9টার দিকে, ওই দেওবন্দিদেরকে দেওয়া হয়েছে, নেন এবার আপনাদের আলেম দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, এদিকে এইটুকু বলা হয়েছে, ওইদিকে বেল্লবিরা তারা ওই স্টেজের নিচে কিছু লাঠি সুটা আগেই রেডি করছে, বাস দেওবন্দি আলেমরা যখন ওয়াজ করতে শুরু করছে এরপরেই পিটানো শুরু করছে বেল্লবিরা। মাশা আল্লাহ, বেশ কয়েকজন উইন্ডেড, হ্যাঁ দুই পক্ষেরই, যদি ওই সময় দেওবন্দিরাই একটু বেশি মার খাইছে ওই ওই ঘটনাতে, এরপরে কি সবাই চলে গেছে। তো মূলত যারা আহলুল বিদআর ওয়াজ শুনতে আসে তারা কখনো কিন্তু আহলুস সুন্নার ওয়াজের মধ্যে কোনো রূপ স্বস্তি বোধ করবে না, এবং ওই যে আর যদি এখান তো শুনেও তাহলে কি হবে, যে বিচার মানে তালগাছ আমার, হুজুর বলছেন ঠিক আছে হুজুরের কথা, আমার আলেম কি বললো সেটাই দেখা যাক, এটাই এই মনোভাব নিয়েই কিন্তু আসে। কারণ যে মনের মধ্যে, যে মনের মধ্যে বিদাতের হাওয়ার মিষ্টি আছে, ওই কালবের মধ্যে সুন্নার মিষ্টি থাকতে পারে না, ওই কালব সুন্না গ্রহণ করতে পারে না।
তো যে কালবের মধ্যে সুন্না আছে ওই কালব কখনো কিন্তু ওই বিদাতীদের কথা শোনার জন্য শুনতে পারবে না, বা ওইটাকে ওইটার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। আর যে কালবের মধ্যে বিদআত থাকবে ওই কালব কিন্তু ওই আহলুস সুন্নাহর অনুসারীদের কথা শুনতে কোনো আকর্ষণ বোধ করবে না। সুতরাং যতই চাপাচাপি করা হোক না কেন, যে আমরা এখানে আহলুস বিদআতীদের রাখবো যাতে এখানে লোকজন জড়ো হয়, আর আহলুস সুন্নাতের কথাবার্তা বলার সুযোগ করে দেবো যাতে ওই আহলুস সুন্নাতের কথা শোনার একটা সুযোগ পায়, এই যে যুক্তি যেটা, এই যুক্তিটা গ্রহণযোগ্য না। কারণ যারা মুবতাদি, যারা এরা অন্তরের মধ্যে বিদাতকে তারা এমন ভাবে এটা এটা পাকাপোক্ত হয়ে যায় যে আলো সুন্নার কথার মধ্যে তারা কোনো স্বাদই অনুভব করবে না। আপনি ওই ব্যক্তি দিয়ে দেখা যাবে যে উভয় পক্ষকে জড়ো করছেন ঠিকই, কিন্তু এতে বেনিফিট নিচ্ছে তারাই বেশি, কারণ এতে করে যে একজন আহলে সুন্নাহ দাঁড়িয়ে আসছেন এই হিসাবে যারা হয়তো আহলে সুন্নাহর অনুসারী যারা এরা হয়তো ওইখানে গেল গিয়ে কথাবার্তা শুনলো ওই আহলে বিদআহ। যদি আল্লাহ না করেন না করুন ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ তার যে এই যে বাস্তব যে অভিজ্ঞতা এবং সালাফদের এই যে সতর্কবাণী যে আহলুল বিদআতিদের কথাবার্তা এটা খুশপাটসার চেয়েও আরো বেশি সংক্রামক, সুতরাং আপনি ওই মজলিসে একজন আহলে সুন্নাহকে দাওয়াত দিলেন এবং তার আসার যে উপলক্ষে ওইখানে আহলে সুন্নাতের অনুসারী যারা ওইখানে গেল হ্যাঁ তারা ওই মুক্তাদিনদের কথাবার্তা শুনে যদি তাদের অন্তর সংক্রামিত হয়ে যায় তখন এর জন্য কে দায়ী হবে, এবং এটা সংক্রামিত হওয়ার সম্ভাবনাই তো বেশি। তাদের এই যে কথাবার্তার যে যুক্তি তাদের যুক্তি এবং উপস্থাপনা এইগুলাতে যদি কোনো যে লোকটা হয়তো সুন্নার কিছুটা অনুসরণ করত আপনার ওইখানে মুক্তাদিনদের কথা শুনে যদি তার অন্তরের মধ্যে কোনো ধরনের অন্তর প্রতারিত হয়ে যায় তাদের দিকে দাবিত হয়ে যায় তাহলে এর জন্য কে দায়ী হবে, এবং এটাই হয় যে কারণেই সালাফরা সবসময় ওয়ার্ন করছেন যে লা তুজালিস মা সাহেবি বিদআহ, লা তুজালিস মা সাহেবি বিদআহ, এটা কেন বলছেন তারা, তারা তো বুঝে শুনেই বলছেন, কেন তুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ এটুকু বললেন, কেন আবুল জৌজা রাহিমাহুল্লাহ এইটুকু বললেন যে বানর এবং শুকরের কাছে বসা আমার কাছে পছন্দনীয় আহলুল আহওয়ার কাছে বসা থেকে আমার কাছে ভালো মনে হয়, কেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এইটুকু বললেন লা তুজালিস আহলুল আহওয়া ফা ইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব, তো আপনি একটা মজলিসে দাওয়াত দিলেন তাকে আহলুল আহওয়া একজন মুত্তাকি দাঈকে যে এখানে লোকজন আসবে, আবার ওইখানে আপনি দাওয়াত দিলেন একজন আহলে সুন্নাহকে, প্রথমত আপনি হক এবং বাতিলকে দুইটাকে কি করলেন, হক এবং বাতিল দুইটাকে সমান, অন্ধকার এবং আলো দুইটাকে সমান, আপনি দুইটাকে সমান করতে চাইলেন এবং আপনি যে উদ্দেশ্যে করতে চাইলেন এতে হিত বিপরীত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ফা ইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব, এদের সাথে উঠা বসাটা কি অন্তরকে রুগ্রস্ত করে দেয়, দেখা যাবে যে তারা তাদের হুজুরের ওয়াজের পরে তারা মজলিস ছেড়ে চলে যাচ্ছে, এটা আমি আমি অনেক ক্ষেত্রে আমি প্রত্যক্ষ করি, মুক্তাদে হুজুর সুন্নি হুজুর মুক্তাদে হুজুরের ব্যায়াম শেষ ওই তার অনুসারী যারা তারা চলে যাচ্ছে বা শেষ, এখন কি আপনি আপনার যে লোকজনকে নিয়ে গেলেন তাদের দ্বারা আপনি ওই মুক্তাদের ওয়াজকে শোনাইলেন কিন্তু তাদের মুক্তাদিনরা কিন্তু আপনার হুজুরের ওয়াজ আর শোনার সুযোগ দেয়নি, ওদেরকে নিয়ে চলে গেছে, সুতরাং এটার মধ্যে খাসারাই বেশি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা এটা হলো যে একটা নিজস্ব মন গড়া একটা যুক্তি বা একটা পদ্ধতি, এই পদ্ধতিটা দিনের দাওয়াতের ক্ষেত্রে বা দিনই কোনো বিষয়ে মন গড়া কোনো পন্থা পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অ্যাভয়েড করা এটা এইরকম চিন্তা ভাবনা বর্জন করা আবশ্যক। নাম বারাকাল্লাহ ফিকুম
অফিক বারাকাল্লাহ শেখ। শেখ আমাদের ভাই ভাই আপনি অ্যান্সার করছেন হয়তোবা এই আপনার উনি অ্যাডিশনাল দুইটা পয়েন্ট অ্যাড করতে চাইছেন, আপনি যদি বলেন আমি অ্যাড করতে পারি একটু ক্লারিফিকেশনের জন্য।
নাম
শেখ উনি বলছেন যে এই যারা মানে নিজেদেরকে সালাফি বলতেছেন বা সালাফি কনফারেন্সে এই এরা বলছেন যে এমন মাহফিল বা দাওয়ার ক্ষেত্রে বিদাতিদের সাথে বসা জায়েজ এবং তাদের এহেন কাজকর্ম মানে ডিফেন্ড করার জন্য তারা বলে যে এমন লোক থেকে এলম নিতে কোনো অসুবিধা নাই এবং আমরা ভালোটা শিখব আর মন্দটা ছেড়ে দিব।
প্রশ্নের প্রথম দিকটা যদি আরেকবার পড়েন আসি আমার
হাই নাম শেখ বারাকুল্লাহ ফিক উনি বলছেন যে মানে এই এই এরকম মাহফিল যারা যারা নিজেদেরকে সালাফি বা আহলে সুন্নাহ বলে তারা যে অ্যারেঞ্জ করতেছেন, এরকম মাহফিলে বা দাওয়াত ক্ষেত্রে জায়েজ, মানে যারা বিরতিদের সাথে বসতেছে এটা জায়েজ, এবং তাদের নিজেদের কার্যকর্ম ডিফেন্ড করার জন্য না, এরকম এখানে জি যারা আপনার যারা মুক্তাদিনদেরকে নিয়ে আসতেছে স্পিকারদেরকে ওই এক সেম প্ল্যাটফর্মে,
তারা বলে যে এরকম মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা এটা জায়েজ না,
জায়েজ বলে এবং আরো বলে যে এই সব লোকদের থেকে ইলম নেওয়া কোনো অসুবিধা নাই, কারণ আমরা ভালোটা শিখবো আর মন্দটা পরিত্যাগ করবো।
যদি কথাবার্তা কেউ এরকম বলে থাকে তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে হাউলাই আহলুল আহওয়া ফাহজারহুম, এরা আহলুল আহওয়া, এরকম কথাবার্তা যারা বলে এরা আহলুল আহওয়া, এদের প্রতি সাবধান থাকা আবশ্যক, এদের থেকে এদের ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি, এরা আহলুল আহওয়া, এরা আহলুল আহওয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, জেনারেল মুসলিমদের হেফাজত করুন ইনশা আহলুল হাওয়া ওয়া মুক্তাদিন থেকে। বারাকাল্লাহ ফিক শেখ, জাযাকাল্লাহ খায়র, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আমি ইনশাআল্লাহ কাছ থেকে মাপ চেয়ে নিই, আজকে লেটে আমরা শুরু করছি, আমি আমার এটা আসলে আমাদের কিছু নিউ ইয়র্কে টেকনিক্যাল সমস্যা হইতেছিল, শেখ হাফিজাহুল্লাহ এখানে আমাদেরকে অনেক কষ্ট করে অসুস্থতার মধ্যেও লেকচার দিচ্ছেন, আল্লাহ সুমাত ওনাকে জাযা খায়র দান করুন, সুস্থ দান করুন, আমাদের ইখওয়ান আপাদেরকে আল্লাহ জাযা খায়র দান করুন। নাম শেখ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।